exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটন যেখানে রয়েছে ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজিকে পিআর পক্ষ থেকে শুভেচ্ছা।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা এফএম 90.4। রবিবারের রাতে আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে। এই মুহূর্তে ঈদ শেষে অনেকেই বাড়িতে ফিরছেন এবং অনেকেই হয়তোবা ফেরার পথে আমাকে শুনছেন কানে হেডফোন দিয়ে। তাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা সিক্রেটসে এমন কিছু বিষয় উপস্থাপন করি যেটা আপনার চোখ কান খুলে দেয়। আমরা বলি একজনের ভুল দেখে, একজনের ভুলের পরিণতি দেখে আমরা যেন সচেতন হই। তেমনই আরও একটি পর্ব আপনাদের হাতে আজকে তুলে দেব এবং কে সেই অতিথি যিনি নিজ জীবনের সিক্রেটসগুলো লাখ লাখ মানুষের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। শুরুতেই চলুন তার সঙ্গে আমরা পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলুন।
জি, আমার নাম মোহাম্মদ আবির।
আবির, বয়স কত?
কুড়ি।
কুড়ি বছর বয়স। আপনার জন্ম জেলা কোথায়?
আমার জন্ম জেলা গাজীপুর।
গাজীপুর, ঠিক আছে। তো আজকে আপনি যে বিষয়গুলো এখানে কনফেস করবেন, আপনার নিজের জীবনের যে ভুলগুলো বা ভয়াবহ রকমের অপরাধগুলো, এটা নিশ্চয়ই আপনি আপনার বিবেক থেকে নিজের মধ্যে এসছে, নাকি কেউ আপনাকে জোর করে বা কেউ আপনাকে অনুপ্রাণিত করে এখানে নিয়ে এসছে?
হ্যাঁ, আমার বিবেক থেকে আসছে, আর একজন লোক আছে ওর কথাতেই আমি
এখানে এসছি।
হ্যাঁ, এখানে আসছি।
তো আপনি কি সে কাজের মধ্যে এখনো আছেন যে কাজগুলো আপনি এখানে কনফেস করতে যাবেন, নাকি আপনি এখন একটা সুন্দর জীবন যাপন করছেন? ভালো কথা,
সুন্দর জীবন করতে পারতেছি না।
পারতেছেন না ওই কাজগুলোর কারণে?
হ্যাঁ।
ঠিক আছে, শুরু করি আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে। বলুন।
যে আমার আবু রশাদ ভাই, আবু ইঞ্জিনিয়ারিং কাজ করতো, আবু বাহিরে চলে গেছিল আমার জন্মের আগেই।
আচ্ছা।
আমার ছয় বছর বয়সে আমি একবার গিয়েছিলাম বাহিরে।
আপনি কি মানে পরিবারের বড় সন্তান?
হ্যাঁ, আমি পরিবারের সন্তান, বড় সন্তান। আমি
আপনি এবং আপনি একা?
আমি একা।
তারপর?
তারপর আমি আমার আব্বু চাইছিল আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আমার বয়স যখন সাত বছর ওই টাইমে, তারপরে আমার নানু চাচ্ছে না আমি বাইরে যাইতে। আমি বড় নাতি, আম্মু আম্মুরে বলতেছে, দাদু আর নানু বলতেছে তোরা চলে যা, তোদের দরকার নেই, আমার নাতি আমার কাছে থাকো।
ওকে।
হ্যাঁ, তারপরে আম্মু অনেক কান্নাকানি করছে, কিন্তু নানু যাইতে দেয় নাই, আব্বু আম্মুকে নিয়ে যাবে। তারপর আব্বু আম্মু চলে গেল।
বাবা কি করতো?
আব্বু ইঞ্জিনিয়ারের কাজ করতো। যে তোরা পাম্প আছে না বাহিরে?
জি।
কুয়েত।
দেশে থাকা অবস্থায় কি করতো?
দেশে আব্বু কাজ করতো, ব্যবসা করতো। আব্বু
ব্যবসা করতো, মানে এরপরে বাবা একাই চলে যায়?
হ্যাঁ, বাবা একা চলে যায়। বাবা এখানে অনার্স শেষ করছিল, অনার্স শেষ করে তারপরে বাইরে গিয়েছিল, বাইরে গিয়া ইঞ্জিনিয়ারিং শেষ করছিল।
আমি একটু জানতে চাচ্ছি যে যখন আপনাকে নিয়ে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা হলো, তো এরপরে কি হয়? মানে বাবা তার আগে থেকে দেশে, বিদেশে থাকতো?
তার আগে থেকে।
ওকে।
আমার আব্বু বিয়ে হওয়ার পরেই চলে গেছে।
বুঝতে পেরেছি। জি, তারপর?
তারপর আব্বু আসছিল দেশে, আমি হইছি, আমার হওয়ার পরে একবার আসছিল, আসার পরে আব্বু চলে গেছে আবার আমাকে দেখে।
তো নিতে পারলো কি, আপনাদেরকে নিতে পারলো?
আমাকে, হ্যাঁ, ছোটবেলাকে নিয়ে গেছে। আমি ছোট ছিলাম এই সময়, আমার বয়স হচ্ছিল 1-1.5 বছর।
কুয়েতে নিয়ে গেছিল,
ওই সময় নিতে গেছিল। বাট তারপরে আব্বু চলে গেছে, আমি 1 বছর আছিলাম, আম্মু থাকতে পারে নাই, কান্নাকাটি, আত্মীয় স্বজন ছেড়ে থাকা। 1 বছর পরে আবার আব্বু আম্মু আবার চলে আসছে। হ্যাঁ, পরে আব্বু আবার চলে গেছে আমাদেরকে রেখে, 1-2 মাস ছিল বাসায়। তারপর আব্বু আম্মু চলে গেছে, চলে যাওয়ার পর আম্মু ছিল, আমার বয়স যখন 5-7 বছর হয়েছে, যখন আমি, হ্যাঁ, স্কুলে ভর্তি হয়েছি, পড়াশোনা করতেছি, যখন আমি ক্লাস 3-তে উঠি, ও সময় হ্যাঁ আমার আম্মু আব্বু আসছে, বলতেছে আমি একা থাকতে পারবো না, আমার ওয়াইফকে আমি নিয়ে যাবো। তা বলছে আমার ছেলেকে নিয়ে যাবো। হ্যাঁ, ওই জায়গায় আমার নানু আর দাদু বাধা দিছে, কত চলে যা, কিন্তু আমার নাতিকে আমি যেতে দেবো না। হ্যাঁ, তারপর আম্মু অনেক জোরাজুরি করছে, হ্যাঁ, তারপর কি হবে, আর দেয় নাই আমাকে। আব্বু আর আম্মু চলে গেছে, চলে যাওয়ার পর আমি পড়াশোনা করতেছি। তারপর আমার আব্বু আম্মু বলছিল আমার জন্মের পরে, আমি অনেকদিন পরে আমি হয়েছি, খুব শখের ছেলে ছিল, মনে করেন যেরকম বলা হয় স্বর্ণের চামচ দিয়ে মুখে দিয়ে বড় হয়েছে এরকমটাই বলে। অনেক সবাই আমার আব্বু আম্মু ধনী ছিল, নামের গোষ্ঠীরা ধনী ছিল, সবাই মোটামুটি বাবাশালী ছিল। তারপর আমাকে মানত করছিল যে আমাকে ছেলে হয় আমি মাদ্রাসায় পড়াশোনা করাবো। তারপর আমি মাদ্রাসায় পড়াশোনা, যখন আমি ফোরে উঠি, ওই সময় ফোরে পরীক্ষা দেওয়ার পরে রোজার পরে আমি মাদ্রাসায় ভর্তি হই।
আচ্ছা,
মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমি মাদ্রাসায় পড়তেছি, মক্তব নাজারা শেষ করছি, হেফজ শুরু করছি, হাফেজ। আমি 2 বছর, 2.5 বছর লাগছে আমার হেফজ শেষ করতে। আমি হেফজ শেষ করে তারপর, এটা হচ্ছে গিয়ে 2014 সালের কথা,
2014 সাল,
হ্যাঁ, 2014 সালের কথা। তারপর আমি হেফজ শেষ করে শোনাইছি, শোনানোর পর এক সময় আমার বয়স হচ্ছে গিয়ে এখন 20-14 সালের বয়স আমার কত ছিল, তারপর
16 বছর বয়স,
হ্যাঁ, 16 বছর বয়স ছিল। তারপর আমার এক ফ্রেন্ড ছিল মাওনা চৌরাস্তা বাড়ি শ্রীপুর,
ফ্রেন্ড,
হ্যাঁ, ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করতাম। ও খুব আগে থেকেই মাদ্রাসায়, ও বড় ছিল আমার, অনেক বড় ছিল, অনেক সিনিয়র ছিল, কিন্তু আমাদের মাদ্রাসায় পড়াকালীন এক রুমে থাকতাম, একসাথে পড়াশোনা করতাম, এভাবেই ফ্রেন্ডস আমার অনেক বড়। তাহলে ও খুব একটা বড় একটা মনে করে অনেক মেয়ের সাথে কথা বলতো। তাই আমাকে বলছে তুই মেয়ের সাথে কথা বলবি, আমি বললাম হ্যাঁ দে। তারপর দিল নাম্বার, দিল, মেয়ের বাড়ি হচ্ছে মাওনা চৌরাস্তা, মেয়ের নাম হচ্ছে সামিয়া সুলতানা সোমা।
ওকে,
তারপর মেয়ে নাম্বার দিল আমাকে, আমি প্রথম দিন ফোন দিছি, ফোন ধরে নাই। ও এসএসসি পরীক্ষা দিয়েছে 2014 সালে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে গ্যাপটা থাকে এই গ্যাপে,
জি,
হ্যাঁ, তারপর ও পরীক্ষা দিছে, আমি ফোন দিলাম একদিন, প্রথম দিন ধরে নাই, দ্বিতীয় দিন ফোন দিছি ধরে নাই, তৃতীয় দিন ফোন দেওয়ার পরে বলতে আপনি কে,
মানে এই মেয়েটার সাথে আপনার কথা বলে দিচ্ছে আপনার ওই সিনিয়র ফ্রেন্ড,
হ্যাঁ, সিনিয়র ফ্রেন্ড,
ওর নাম কি ছিল?
ওর নাম ছিল জাহিদ।
জাহিদ, জাহিদের সঙ্গে ওর পরিচয় ছিল আগে থেকে, তাই কি?
হ্যাঁ, জাহিদের বাসার সাথে ছিল।
ওকে,
এক বাসায়।
ওকে, জাহিদই আপনাকে নাম্বারটা দিয়েছে?
হ্যাঁ, নাম্বারটা দিয়েছে।
তারপর
ও অনেক মেয়ের সাথে কথা বলতো, আমাকে নাম্বারটা দিয়েছে। তারপর আমি, হ্যাঁ, ফোন দিলাম, কথা বললাম, এভাবে প্রথম আমি বন্ধুত্ব করি ওর সাথে। আমি যখন পড়াশোনা শেষ করছি, এখন মাদ্রাসায় কিছুক্ষণ থাকি আর বাহিরে চলে যাই বেশিরভাগ সময়, ইয়ে সাড়ে অথবা গাছতলায়। আমাদের এখানে তো অনেক জঙ্গল আছে গাজীপুর সাইডে, আকাশী বাগান, ওখানে গিয়ে কথা বলতাম। কথা বলার পর, হ্যাঁ, অনেক কথা হয়েছে। তারপর আমাদের যে সম্পর্কটা রিলেশন এটা হয়ে যায়, এক সময় ও প্রস্তাব দেয়, কিন্তু ও যে আমার সাথে ফেট করবে আমি জানতাম না।
আচ্ছা,
তারপর ও আমাকে ভালোবাসে, আমার পরিচয় দিলাম, আমার সাথে কথা বলে প্রতিদিন। হ্যাঁ, প্রায় সময় আমাকে বলে তুমি আমার ফোনে 100-200 টাকা দাও। আমি মনে করতাম, কিছু মনে করতাম না, হ্যাঁ, আমার চাইতো আমি দিয়ে দিতাম।
আচ্ছা,
হ্যাঁ, প্রায় সময় আমি সাপ্তাহিক পরে পরে ওর জন্য জামা কাপড় যা চাইতো, যাবতীয় এভরিথিং সব চাইতো, দিয়ে দিতাম। আমি আব্বু আম্মু বাইরে থেকে ফোন দিত, আমাকে জিজ্ঞেস করতো, আর যা টাকা লাগতো যত লাগতো
পাঠিয়ে দিত।
হ্যাঁ, জিজ্ঞেস, হ্যাঁ, চাওয়া মাত্রই। তারপর আমার নানুকে ফোন দিতাম, নানু দিয়ে দিত, যার কাছে ফোন দিতাম। এখন আমি দেখছি গিয়ে মনে করি মাস শেষে আমার 1-10 তারিখ মামা যাইতো মাদ্রাসায়, আব্বু আব্বু তো নাই, বড় আব্বু যেত, আমার আব্বুর বড় আব্বু রাখি, আমি চাচু ডাকি না, আমার আবুকে আব্বু ডাকি, আমার জেঠুকে বড় আব্বু ডাকি, আর আমার চাচুকে সবাইকে ছোট আব্বু ডাকি। এরকম আমার জেঠি আম্মাকে দাদা বলা হয় জেঠি আম্মা, বড় আম্মু, আমি বড় আম্মু সবাইকে আম্মু ডাকি, আমার মাকে মা ডাকি, আর ছোট আম্মু কাকিকে ছোট আম্মু, আর বড়কে বড় আম্মু ডাকি।
এরকম
তারপর বড় আব্বু যেত, আম্মু যেত, আমাদের খাবার নিয়ে যেত, যারা যাইতো তারা সবাই আমার জন্য ফল টাকা দিয়ে আসতো। এভাবে আমি দেখতাম অনেক টাকাই হতো, প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা হয়ে যেত।
বাবা, বিশ থেকে পঁচিশ হাজার টাকা আজ থেকে চার বছর আগের ঘটনা বলছে, তারপর তখন বয়স ষোলো, ষোলোর বছরের একটা কিশোরের কাছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা, এবং আজ থেকে চার বছর আগের ঘটনা। বুঝতে পারবেন যে ওর বিপথে যাওয়ার জন্য এটা এনাফ, এবং একই সাথে এটা ইম্পর্টেন্ট যে ওর বাবা মা কিন্তু ওকে রেখে কুয়েতে এবং ওকে দেখাশোনা করছে মূলত ওর নানির পরিবার, ঠিক আছে? এই সময়ের গল্পটাও বলছে, বলুন। তারপর
তারপর হচ্ছে গিয়ে
মেয়েটা টাকা চাইতো আপনি দিতেন?
হ্যাঁ, আমার কাছে টাকা চাইতো আমি দিতাম। আমি ওই সময় এখনো গাড়ি আমার ড্রাইভার ছিল একটা, আমাদের বলতো দরকার লাগলে তুই যাবে নিয়ে যাবি, আমার দাদু ভাই বলছিল।
আচ্ছা,
দাদু ভাই বলার পরে আমি যে আমাকে ফ্যান্স ছিল ওই ড্রাইভ করতে পারতো, যেহেতু আমি যদি ওই জায়গায় যাই দেখা করি মেয়ের সাথে, আমার ড্রাইভার বলতে পারে বাসায় ঝগড়া করবি, এই জন্য আমি বলতাম না আমি যাবো না, আমি আরেক গাড়ি দিয়ে যাবো। যে আমার ফ্রেন্ডস একটা গাড়ি চালাইতো চোটাস্তাতে, চোটাস্তাতে গাড়ি চালাইতো, ওর সাথে খুব সম্পর্ক ছিল। তারপর ওর গাড়ি দিয়ে আমি চলে যেতাম, মামা চোরাস্তা যেতাম, প্রায় সপ্তাহে শুক্রবার যেতাম ওর সাথে। আমি একটা ডলফিন রেস্তোরাঁ আছে আমাদের কেতালে প্লাজাতে দুতলাই, ওর সাথে ওই জায়গায় গিয়ে চাইনিজ ফাইনিজ যা কিছু এভরিথিং খাতাম। তারপরে ও একদিন আমাকে বাইনাপ করছে, ও তুমি আমাকে একটা সোনের সেন দিবা। আমি কই সোনের সেন দিব? হ্যাঁ, আমি এখন ওর প্রতি এত পাগল যে ও যা।
মেহেদি কি আপনার পরিবারের সমস্ত অবস্থা কি জানতো, আপনার বড় সিনিয়র ফ্রেন্ড যে ছিল মেহেদি তো নাম ওর? জাহিদ কি সবকিছু জানতো যে আপনার ফ্যামিলিতে আর্থিক অবস্থা কেমন?
হ্যাঁ, জাহিদ আমাদের বাসায় আসছিল, জাহিদ আমার সম্পর্কে ভাতিজা হয়।
আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যে জাহিদ সবকিছু জানতো এবং ওর সম্পর্কে জেনে জুনেই কিন্তু এরকম একটা মেয়ের সাথে ওর একটা সম্পর্ক করিয়ে দিয়েছে। আমি জানি না ফিউচারটা কি, আমি বরং একটু সামনের দিকে আগাই। তারপর
তারপর মেয়ে আমাকে বলতো তুমি আমাকে এটা কিনে
গোল্ড চেন, হ্যাঁ
হ্যাঁ যা বলতো আমি তাই দিতাম। একদিন আমি আব্বুকে ফোন দিছি, আব্বু আমার টাকা লাগবে। আব্বু ফোন দিছিল, হ্যাঁ কত টাকা লাগবে বাবা? আমাকে সব আব্বু বাবা দেখে, আমি আব্বু আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে। পঞ্চাশ হাজার টাকা? আব্বু জিজ্ঞাসা করে না বাবা তুমি এই টাকা কি করবে। আমি বলছিলাম আব্বু আমার ফ্রেন্ডসটা আমার বাজে বাজে, তো আমি সেলিব্রেট করবো বন্ধুদের সাথে। আমার বাজে ছিল ওই দিন, পরে আব্বুকে এত টাকা লাগবে না তো? আমি কই হ্যাঁ লাগবে, তুমি যদি না দাও দেখো তো আমার খবর রাখাছে, আমি বাসা থেকে চলে যাবো। তারপর আব্বু কিছু বলে নাই, হ্যাঁ আব্বু দিয়ে দিছে। আমি নানুকে ফোন দিছি, নানু আমার টাকা লাগবে দশ হাজার, কি করবা? আমি কই জানো না আমার কাউকে বাজে, কত আমার বাজে না আমি গিফট দিবই। আমি কই না আমাকে গিফট দিয়ে হবে না, আমাকে এবার আমি নিজে গিফট কিনবো। পরে আর কিছু বলে নাই, দিয়ে দিছে। এভাবে আমার প্রায় অনেক টাকা হয়ে গেছে, প্রায় নব্বই কাছাকাছি হয়ে গেছে।
নব্বই হাজার?
জি, নব্বই হাজার টাকা। ওই জায়গায় ওই চোদ্দ সালের কথা ছিল, দুই হাজার চোদ্দ সালের কথা ছিল, ওই জায়গায় স্বর্ণর বড়ি ছিল পাঁচ পঞ্চাশ হাজার টাকা। তাকে আমি ওকে এক বড়ি স্বর্ণ কিনে দিই। এখানে সঙ্গীতা জুয়েলার্স আছে, যা এক বড়ি স্বর্ণ রূপা যা চাইছিল আমি তাকে কিনে দিই, ঠিক আছে? কিনে দেওয়ার পরে আমি ওকে দিয়ে ঘোরাফেরা করি। আমাদের এখানে বাওয়াল পয়েন্ট একটা ইয়া আছে, এখানে মনে করেন শুটিং করা হয়। এখানে মূলত যারা আছে আমাদের মতো সাধারণ লোক ওদেরকে যেতে দেয় না। তাহলে আমি ফোন দিছিলাম আমার মা চাচুকে, চাচু কথা বলছে কো আমার বাতিতে যাচ্ছে ছেড়ে দাও। আমি ওকে নিয়ে ঘুরছিলাম ভাই, আমি প্রতি শুক্রবারে আমার প্রতি শুক্রবার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে ওর সাথে মনে করেন প্রায় আমার কমসে কম মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা আমার খরচ হয়ে পেতে মেয়ের জন্য। তারপর আমাকে বলতো প্রতিদিন বলতো তুমি আমাকে ফিক্সি করে দাও একশো টাকা, একশো টাকা। কিন্তু ও আমাকে মিস কল ছাড়া কোনো ফোন দিত না।
আচ্ছা, মিস কল দিলে আপনি ব্যাক করতেন?
হ্যাঁ, মিস কল দিতে ব্যাক করতো, তো আমাকে যদি ফোন দেয় আমি কেটে ব্যাক করতাম। তারপর আমি জিজ্ঞেস করলাম একদিন, হ্যাঁ আমাকে আমার এক ফ্রেন্ড বলতেছে ওই জায়গায়, মনে করেন যেহেতু আমি যাই মাঝে মধ্যে কথা বলি কিতাবলি প্লাজার মধ্যে, পরে আমার এক ফ্রেন্ড ছিল ওর নাম হচ্ছে গিয়ে মুমিন, দোকানদার করে মোবাইলের শোরুম। তারপরে ও বলতেছে ক দেখো তুমি, ও আমার সাথে আবার মাদ্রাসায় পড়াশোনা করতো, ক দেখো তুমি যা করতেছস এখন তো ভালো করতেছস না। আমি কেন ক ওই মেয়েটা আরবি সন্ত্রে লেখানো আছে, তোর খালি মুরগি বানাইতেছে বলতেছি। আমি কই হ্যাঁ আমি বিশ্বাস করি নাই, তুই অমুক দিন আসিস আমি তোকে দেখাবো না। হ্যাঁ পরে আমাকে একদিন টাইম দিল মঙ্গলবারের দিন, আমি আমার সবকিছু আমার ডায়েরিতে লেখা আছে এখনো, আমি যা করতাম যত টাকা খরচ করছি যা যা করছি এখন আমার ডায়েরিতে লেখা আছে। তারপর আমি হ্যাঁ গেলাম বন্ধুর দোকানে বসে রয়েছি, ও দেখছি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে হাঁটাহাঁটি করতেছি একদম ঘষাঘষি করে শরীরে।
আচ্ছা
আমি দেখলাম, দেখে আমার এত খারাপ লাগতেছে বলার বাহিরে, মনে হয় আমি ওকে খুন করে ফেলবো এরকম। আমার চোখ দিয়ে পানি বের হইতেছে অনেক, যেরকম বলার বাহিরে আমি কাঁদতেছি। পরে আমার আমার ফ্রেন্ডসে বাসা ছিল সাথে, ও আমার বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে গেলে আমি আমাকে সান্ত্বনা দিল।
আর ওই সময় আপনি মেয়েদের সঙ্গে যোগাযোগ করেননি?
মেয়েদের সাথে আমি যোগাযোগ করিনি, কিন্তু ও জায়গা চলে আসছে।
মানে আমার জানা মতো তো মেহেদিও এটার সাথে জড়িত ছিল।
হ্যাঁ
ও মেহেদি যদি না জানাতো তাহলে তো ঘটনাটা ঘটতো না।
ও আমাকে জাস্ট নাম্বারটা দিয়েছে এই পর্যন্ত।
কিন্তু মেহেদি নিশ্চয়ই এটার পরিকল্পনার পিছনে ছিল, আমরা এরকম অনুমান করছি। আপনি কি পরবর্তীতে কোনো প্রকার?
আমি পরবর্তীতে আমি কথাটা বলিনি।
হ্যাঁ ওকে সামনে দিকে আগে। হ্যাঁ
তারপর ও দেখলাম ও আমাকে সান্ত্বনা দিল, যা যা হয়েছে বাদ দিয়ে সব নতুন করে জীবন শুরু কর। আমি কই এটা কি করবো? তারপরে যে আমার হাতে কাটা আছে আমি রাগ করে এখানে কেটে ফেলি একটা ফুর্তি খুর্দি।
আপনি কি মেয়েটাকে গোল্ডের চেন দিয়েছিলেন?
হ্যাঁ।
কত টাকা দিয়েছিলেন?
এটা হচ্ছে গিয়া এক বড়ি দিয়েছিলাম, এ সময় দাম ছিল 55,000 টাকা।
55,000 টাকা দিয়ে আপনি প্রায় 55,000 থেকে 60,000 টাকার পিছনে। আচ্ছা ওকে তারপর?
তারপর আমি ওকে দিছি, ও চলে গেছে। কথা হয়েছিল ফোনে, কথা হয় আমাকে ফোন দেয় কথা হয়, কিন্তু ও আমার সাথে কিন্তু যে একটা সম্পর্ক আছে সিরিয়াসলি এটা নাই। ও আমার সাথে শুধু ফান করতেছে, আমাকে ব্ল্যাকমেইল করতেছে যে ও আমার কাছ থেকে টাকা নিবে আমাকে খাবে এ পর্যন্তই। কিন্তু ও আরেক ছেলেকে ভালোবাসে
না। ঠিক আছে এটা তো আপনি প্রমাণ পেলেনি, তারপরে কি করলেন আপনি?
তারপর আমি কি করবো, আমি খুব কান্নাকাটি করি। ওদিন আমি ঢাকা আসি, ঢাকা আসার পরে আমার নানু বলতেছে, আমার এ সময় এ বাড়িতে আমার মামাতো বোনের বিয়ে ছিল। তারপরে মামাতো বোনের বিয়ে ছিলার পরে আমি আসলাম, আমি মামাতো বোনকে সবকিছু বললাম। মামাতো বলতেছে দেখ যা হয়েছে তো হয়েছে, ওই বাদ দিয়ে আমি খুব কান্নাকাটি করতেছি। কান্নাকাটি করার পরে আমার আপু বলতেছে কেজে কি লাভ হবে বাদ দিয়ে সব, যারা এরকম টাকার জন্য প্রেম করে ওদের সাথে দরকার নেই বাদ দিয়ে। পরে আমার নানু নানু জানে না, আমার নানা ভাই বাথরুমে গেছে গোসল করার জন্য, পরে চাইছে যে আমার ছোটো একটা বাঘ বোন ছিল মামাতো বোন, ও সাবান যে গোসল করছে সাবান নিয়ে চলে আসল। পরে নানা যখন পা দিছে
পিছলা পড়ে গেছে,
হ্যাঁ পিছলা দিয়ে পড়ে গিয়ে মাথা পেটে গেছে। এখন তো মনে করেন আমি তো এমনি কাঁদতেছি, আবার নানা পড়ে গেছে মাথায় পেটে গেছে, এখন আরো খুব কান্নাকাটি। এখন তো মনে করেন যে আগে যে কাঁদছিলাম এটা তো মানুষের জিজ্ঞাসা করতে বলে তুই কি জন্য কান্নাস, তোর কি সমস্যা? এখন নানু নানা ভাই পড়ে গেছে, আমি তো গলা সেরে একদম কাঁদতেছি।
মানে আলটিমেটলি বিষয়টা হয়েছে সবাই মনে করতেছে নানার জন্য কাঁদতেছেন, কিন্তু কাঁদতেছেন তো হচ্ছে নিজের গার্লফ্রেন্ডের
জন্য।
ওকে প্রিয় শ্রোতা, সিক্রেটসে যারা অংশগ্রহণ করতে চান তাদের সবাইকে বলি একটি নাম্বার আছে, একবার মোবাইলে সেভ করলেই হয়ে গেল। একটা নাম্বার আমি বারবার বলি, 09611904904। আমি আরো একবার বলছি, 09611904904। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, কোথায় লোকেশন সেটা বলবেন, এবং সর্বোপরি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব আমি, বিরতির পর আবারও ফিরে আসব, আশা করছি আমার সাথেই থাকবেন। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং যারা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান ডাউনলোড করে শুনতে চান, সময়ের অভাবে রাতের বেলা জাগতে পারেন না, তাদের সবার জন্য বলছি আপনারা চাইলে আমাদের ইউটিউব থেকে প্রতিটি এপিসোড ডাউনলোড করে শুনতে পারবেন, কিংবা ওখান থেকেই শুনতে পারবেন। প্রত্যেকটি এপিসোড সেখানে দেওয়া আছে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে যে বেল বাটনটি আছে ওটা অন করে নেবেন, এটা আপনার জন্যই ভালো। কারণ আমরা যখনই ওখানে কন্টেন্ট দিব, সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন যে ঢাকা এফএম এ নতুন একটি এপিসোড আপলোড করা হয়েছে, তারপর আপনি আপনার সুবিধা মতো সময়ে শুনবেন। হ্যাঁ, আমরা ফিরে আসলাম আরো একবার। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার যিনি গেস্ট রয়েছেন আবির, তার কাছে। আবির, যেখানটায় আমরা ছিলাম তারপর
আপু জানত, কিন্তু এমনি পাড়া প্রতিবেশী যারা বাড়াটিয়া ছিল তারা দেখো নানা ভাইয়ের জন্য কিভাবে ছেলেটাকে আনতেছি,
নানা ভাইয়ের জন্য কি দরদ ছেলেটার, এদিকে তো গার্লফ্রেন্ড জায়গা দিছে, হ্যাঁ এতগুলো টাকা নিয়ে চলে গেছে, এটা তো কেউ বুঝতেছে
না। এটা কেউ
এরকম ছেলে মেলা, মানে এরকম ছেলে এই দুনিয়ায় পাওয়া খুব মুশকিল। লোকজন নিশ্চয়ই বলতেছিল যে নানার জন্য এভাবে কাঁদতে পারে। ওকে,
নানা বলে আমাকে শান্ত দে, আমি কান্দা যাতে এক সময় আমার পুরা যে বিছানার যে বালিশ ছিল বালিশ ভিজে গেছে কাঁদতে কাঁদতে। আমি তো কাঁদতেছি ওর জন্য, ইনফ্যাক্ট যে আমার নানা যে পড়ে গেছে, আমার নানার প্রতি কোনো টান ছিল না। আমি আমি কেউ সুযোগ পাইছি কানার কান্দার মতো এরকম। পরে আমি অনেক কাঁদলাম, কাঁদার পরে নানা মামাতো বোনে বিয়ে হয়েছিল, ওদিনেই নানা ভাই সুস্থ ছিল, বিয়ে দিছে, বিয়ে দিছে ডানমন্ডিতে, ডানমন্ডি 32-এ আমাদের প্রধানমন্ত্রী বাসভবনের সাথেই। তারপর আমি চলে গেলাম, আবার আশা বললাম মাদ্রাসায় পড়াশোনা করতেছি, এখন আমার মাদ্রাসায় হেপ পড়ানো শেষ, আমি হেপ শেষ করে ফেলছি, কনফার্ম হয়ে গেছে, এখন আমি বলতেছি আমি মাদ্রাসায় পড়বো না।
তারপর
আমি ওকে ফোন দিই, আমি জিজ্ঞাসা করি, ও একদম অস্বীকার করে, না এটা আমার ভাইয়া ছিল। আমি কই ভাইয়া ছিল তো মানুষ এইভাবে ঘুরে না, সত্যি আমার ভাইয়া ছিল। যাই হোক, আমি ওর জন্য বললো আমি আবার মেনে নিছি,
ও বিশ্বাস করলেন?
হ্যাঁ বিশ্বাস করলাম। তারপর বিশ্বাস করার পরে আবার আমার ফোন দিছে, দোস্ত দেখে যা। তারপরে আমি একদিন সরাসরি ভাবে আমি দেখলাম যে আমাদের ওখানে একটা আবাসিক হোটেল আছে মামা চুরাস্তায়। আমাকে বলতেছে তুই দেখ, ও কত ফ্রগত, ও দোকানে বসে বসা, ও দোকান ছিল কনারে রাস্তার চারপাশে ফ্লাইওভারের, সবকিছু দেখতে পারতো, দোতলায় ছিল, কে মেয়ে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে সব দেখতে পারতো। আমাকে ফোন দিছি দেখে, আমি মনে করেন এখন তো আগে রাস্তা খারাপ ছিল, এখন তো রাস্তা ভালো, তাই আমার দেরি হয়েছে, আমি গেছি। তারপর আমি গিয়ে একদিন যখন বললো এখানে রাত জায়গায় বাড়ি আছে, হ্যাঁ রাত জায়গায় বাড়িটা হচ্ছে গিয়ে আবাসিক, এখানে যাবতীয় যা খারাপ কাজ হয় এখানে হয়, হয়তো বা গার্লফ্রেন্ড নিয়ে যাক এখান থেকেও দেয়, মেয়ে নিয়ে যাক, যা যেরকম ইচ্ছা এখানে ভাড়া দেয়। তারপর ও গেছে, আমি প্রথমে বিশ্বাস করি নাই, আমার ফ্রেন্ড যখন ফোন দিল আই, আমি চলে গেছি আমার ড্রাইভারকে নিয়ে, আমার ফ্রেন্ডস যে ফ্রেন্ডস ছিল গাড়ি চালা ড্রাইভ করে ওকে নিয়ে গেছি। ওকে নিয়ে যাওয়ার পরে আমি, হ্যাঁ আমি বোর্ডিং এর সামনে মানে আবাসিকের সামনে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি বললাম অমুক অমুক দুটা ছেলে গেছে, যে ম্যানেজার করলো, হ্যাঁ কয়দামার রুমে, বললো 32 নম্বর রুমে, হ্যাঁ আমি 32 নম্বর নক করলাম, নক করে পরে যাওয়ার পরে গিয়ে দেখি আমি এ করতেছি একদম খালি গায়ে, ছেলে বলছে কি অনেক কিছু নিয়ে আসছে,
কিন্তু দরজা তো বন্ধ থাকার কথা,
হ্যাঁ দরজা বন্ধ, ও বলছে কেয়ার টেকার আসছে বিয়ার নিয়ে, ও বিয়ার খেয়ে কাজ করবে, হ্যাঁ বলছিল বিয়ার, এখান থেকে আমার বিয়ার দেয়। তারপরে ও বলছে গেছে, আমি যাওয়ার পরে নক করছি, ও খুলছে, খোলার পরে মেয়ে তো এখন ঢাকা ছিল, এখানে
চাদর দেওয়া ছিল,
চাদর ঢাকা ছিল, হ্যাঁ ঢাকা ছিল। পরে আমি গেলাম, আমার ফ্রেন্ড ছিল দুইটা, আমি গেলাম, তারপর আমি গিয়ে দেখি অবস্থা, এখন তো আমার চোখকে আমি আর অনবিশ্বাস করতে পারি না। পরে আমি ছেলেকে ধরে অনেক মারধর করলাম, অনেক বকাধর করলাম, এরকম মারছি ছেলের নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে।
তো হোটেল কর্তৃপক্ষ যারা ছিল আশেপাশে তারা কি করতেছিল?
ওরা ছিল, আসলে সবাই আসছিল। পরে আমি বললাম ও আমার সাথে গাদ্দারি করছে। পরে অনেক সমস্যা হয়েছিল, পরে আমার চাচুকে ফোন দেওয়া হয়েছে। আমি বললাম তোমার বাসা কোথায়, বললাম আবার আমার যে উপজেলার যে চেয়ারম্যান শ্রীপুর উপজেলা,
ছেলেটা কি জানতো যে মেয়েটা আপনাকে চিট করতেছে?
সেটা জড়িত ছিল, সেটা আমি যে মেডাল দিছি ওটা বিক্রি করে ফেলছে নগদ। আমি যাওয়ার পরে বিক্রি করে ফেলছি, আমি আর জিজ্ঞেস করি নাই যে তুমি যা গেছো। বলতেছে ক এখন তো আমার আব্বু আম্মু জিজ্ঞাসা করে তুমি যা কোথায় দেখে আনছো, আমি কি বলবো, এই জন্য আমি রেখে দিছি। পরে আমি পরবর্তী তোমার ঘরে গিয়ে আমি ইউজ করবো। আমি বললাম ঠিক আছে, আমি আর কিছু বললাম না। তারপর ও যে বিক্রি করে ফেলছে আমি জানতাম না। তারপরে পরবর্তীতে যখন জুয়েলার্সে গেছি, আমার এক ফ্রেন্ড ছিল, মেয়ে ফ্রেন্ড ছিল, ওর বার্থডে একটা আমি দেখেছিলাম। তারপরে আমি তো দেখে চিনে ফেলছি এটা আমার মাল ছিল, তাই আমি জিজ্ঞাসা করলাম। পরে আমাকে যে মেমো এটা দেখাইছি, ওই এত তারিখে বিক্রি করছে, আমি বলছি ঠিক আছে। তারপর আমি চলে এলাম ওই জায়গায় ব্যাক করি। আমার ফ্রেন্ড ছিল যা, ওদেরকে মারধর করলাম, খুব পানামারি করলাম। এখন আমার হাতে আগে থেকেই সবসময় আমি খুর নিয়ে করতাম,
অনেক আগে থেকে
খুর নিয়ে করতাম। আমি যখন মাদ্রাসা থেকে বের হয়ে গেছি এখন আমি খুর নিয়ে করতাম। খুর নিয়ে করার পরে আমি ওকে একটা ফোর্স দিছি,
মেয়েটাকে
না ছেলেটাকে,
ছেলেটাকে
হ্যাঁ, এখান দিয়ে ফোর্স দিছি। এখান দিয়ে ফোর্স দেওয়ার পরে এক হাত পুরো ঢুকে কেটে ফেলছি, এভাবে প্রায় ছয় থেকে সাতটা সেই লাগছে। পরে ছেলেটা খুব রক্ত বের হচ্ছে। আমি বললাম, পরে হোটেলে কোথায় সবাই আসলো, আমাকে পুলিশে ধরা দিল,
পুলিশে
ধরা দিল। আমি বললাম আমাকে তো ধরতে রাখতে পারবেই না, আমাকে ধরতে আমি তোরে দেখে সারবো, আমি তোরে খুন করবো, পুলিশের সামনে বলছি এরকম। ছেলেটা মেয়ে দুজন রাখি বলতেছে, আমি তোদের খুন করে ফেলবো। তারপর আমার ফ্রেন্ড ছিল আরেকটা রুবেল, আমার আরেক দুই ছিল, ও আমাকে এক করছিল। তারপর আমাকে ধরে নিয়ে গেছে শ্রীপুর থানায়। থানা নিয়ে যাওয়ার পরে বলতেছে, থানার গেটের ভিতরে ঢোকাইছে, পরে উপর থেকে ফোন দিছে আমাদের যে ওই জায়গায় এমপি ছিল, উনি ফোন দিছে কমুক উমুক ছেলে বোধ আপনি ধরছেন, বলছে হ্যাঁ, ক কি হয়েছে, পরে বলতেছে ওকে ছেড়ে দেন। পরে আমাকে আবার পুলিশে যে জায়গা থেকে নিয়ে গেছিল, আমি বলছি এই জায়গা দিবেন, আমি কই না, আমাকে বাসা দিয়ে আসো। পরে ওনারা আমাকে গাজীপুর নামে দিয়ে চলে যাই।
আচ্ছা,
চলে যাওয়ার পরে আমাকে চাচু জিজ্ঞেস করলো তোর কি হয়েছে। আমার চাচু জিজ্ঞেস করলো যে এই যে প্রাণের মতো লাগে, জিজ্ঞেস করলো, আমি কই আমার কিছু হয়নি তো। পরে বলতেছে না তো তো কিছু হয়েছে, না হয়তো তুই আমার এলাকায় তুই আমার ফ্রেন্ডের এলাকায় গিয়ে ঝগড়া করস, ছেলেকে মারধর করস। আমি বললাম চাচু এই কথা কজা বাদ দে, যা হয়ে গেছে হয়ে গেছে, মন থেকে মুছে ফেল। কিন্তু আমার তো এতদিনের সম্পর্ক, প্রায় এক বছরের সম্পর্ক আমার তো পুড়াইতেছে,
মাথা থেকে যাচ্ছে না।
হ্যাঁ, মন থেকে যাচ্ছে না। আমি টাকা দিলাম, এত কিছু করলাম, আমার জাস্ট এক বছরে ওর প্রতি সাড়ে তিন লাখ টাকা গেছে, এখনো লেখা আছে সাড়ে তিন লাখ টাকা গেছে।
ওকে
ওকে, আমি ওই সময় যে সোনি ফোন ছিল, সোনি এই সময় অ্যান্ড্রয়েড প্রথম মাসে সোনি বাড়ি ছিল, অ্যান্ড্রয়েড ছিল না, কোনো সামনের ক্যামেরা ছিল না, পিছনের ক্যামেরা ছিল। ওই সময় আমি ওকে তেরো হাজার থেকে সোনি ঠিক নিয়ে দিই
ওই সময়,
আর যা চাইতো এভরিথিং, ল্যাপটপ যা চাইছিল আমি তাই দিছি। আমার আশা আমি কোনো সময় নিরাশা করি নাই যে আমাকে এটা দিও, আমি না করি নাই, আমি বুঝি হ্যাঁ দেবো, এভাবে চলতে গেছিল। তারপর আমাকে আমি যখন কান্নাকাটি করি, আমার ফ্যান্স নাম ছিল রুবেল,
জি,
ও আমাদের গাজীপুরে ছোট মেয়ে দোকান দিত। তারপর ও কি করলো, আমাকে ধর সিগারেট ধরে দিল, কনে খা। আমি বলি সিগারেট খেলে কি হবে, ক টেনশন থেকে মুক্তি পাবি। আমি বলি সত্যি, ক হ্যাঁ। তারপর ও আমাকে প্রথম যে সিগারেট ধরালো, আমি প্রথম যে ফার্স্ট আমি সিগারেট টান দিই, টান দেওয়ার পরে আমি কাঁচতে কাঁচতে মনে করেন আমার অবস্থা খুব খারাপ হয়ে যা। পরে আস্তে আস্তে একদিন এক টান দিই, আরেকদিন আরেক টান দিই, এরকম ভাবে প্রায় পাঁচ ছ দিন পরে আমার ক্লিয়ার হয়ে গেছে,
মানে তখন ইজিলি নিতে পারেন।
হ্যাঁ, তারপর আমি আমার রাত্রে যখন আমি ইজি নিতে পারি, ওদিন আমি রাত্রে প্রায় পাঁচ থেকে ছয় প্যাক সিগারেট খাই বসে বসে পেনশন। খাওয়ার পরে আমি সকালবেলা ঘুমাইছি, আমার দাদু আসছে আমার রুমে, আর সেরা আমাকে নক করতেছে, দশটা বাজে, খাবি না, উঠবি না। আমি বলে আমি তো আমি আমার ঘুমের দান্দায় আছি, ঘুমাইছি অনেক রাত্রে, প্রায় পাঁচটা থেকে ঘুমাইছি সব ভোরে। ডাকে ডাকে করতেছে, দাদু বলছে আমি মরে গেছি। দাদু জানত বিষয়টা, দাদু বলছে আমি মরে গেছি। দাদু চিৎকার শিখে করতেছে, কান্নাকাজি করতেছে। পর দাদু কান্নাকাজি পড়ার পরে আমি আরেকজন ফাঁসার বাড়িতে আসিল, ও আসিয়া দরজা তালা ভাঙছে। লাইমার পরে আমি দেখছি আমি চিত হইয়া মাঝে মাঝে ঘুমাই যাচ্ছি।
আচ্ছা,
দাদু দেখলো এখানে সিগারেটের খোলমোল, সিগারেট ধোয়া একদম গড় ভরে গেছে। তারপর আমাকে পানি দেওয়া হলো, তোলা হলো, আমি ফ্রেশ হয়েছি। আর দাদু জিজ্ঞাসা করে না কিছু, দাদু জানে দাদু সিদ্ধান্ত নিয়েছে আমার ফুফু বাড়ি হচ্ছে মামিসিং, মামিসিং চরপাড়া। আমার ফুফাতো ভাই হচ্ছে ডাক্তার, উনি বেশ ডাক্তার শিশু বিভাগের। তারপর ভাইয়া কথা বললো, আমি কই না আমি যাবো না মামিসিং, আমি গাজীপুরে থাকবো। বললো হ্যাঁ গাজীপুরে থাকবি, ভালো কথা, বেশ এইসব কিছু করতে পারবি না। আমি কই ঠিক আছে। আমি যখন দোস্তার দোকানে যাই, দোস্তার দোকানে আমাকে যাওয়ার পরে দোস্ত আমাকে সিগারেট হাতে, হ্যাঁ আমি সিগারেট খেতে থাকি। তারপর এভাবে অনেক কথাবার্তা হয়। তারপর আরেকটা জিনিস খাবি, আমি কই কি খাবো, খাবি নাকি, আমি কই খেতে পারবো, কখন খেতে পারবি। তারপর ফার্স্ট টাইম ওর বাসায় যাই, আমি বলছি দাদু আমার এক ফ্রেন্ডসের বাসায় থাকবো আমি, আজকে আসবো না। ও ঠিক আছে, আর জিজ্ঞেস করে নাই।
ওকে,
তারপর আমি আমার ফ্যান্সে বিয়া কিনে আনছিল, সর্বপ্রথম মুচি সৌদি আরবের মুচি কিনে আনছিল, তারপর সোজা পানি আর গরু মাংস কিনছিল। এমনিতে আমি আমি টাকা দিছিলাম, ও কিনে আনছিল। তো ও আমাকে চাচ্ছে কি ও যদি আমাকে এরকম করতে পারে, ও প্রতিদিন খেতে পারবে আমার টাকা দিয়ে।
আচ্ছা, যে কোনো যেভাবে হোক আপনাকে ওইদিকে ওই
রাস্তা নিতে হবে, ওর কথা হচ্ছে। তারপর ওগুলো সব ডাকছি তো আমি জানতাম, সবাই জানতো। তারপর ও যাকছি তো আমাকে প্রথম বিয়ার সিগারেট খাওয়াইছে আর বিয়ার খাওয়াইছে। হ্যাঁ আমি বিয়ার খেলাম, বিয়ার খাওয়ার পর দেখলাম খাওয়া দাওয়া প্রথম দিন যে বিয়ার খাইছি আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। অজ্ঞান হয়ে পড়া যাওয়ার পর আমি সকালবেলা পড়ছি, কিরে তুই আমার কি খাওয়ালি, আমি অজ্ঞান হয়ে গেলাম। ওরকম এটা গেছো না, প্রথম প্রথম এরকম হয়। পরে আমি এমনও করেন যে এই অবস্থাতে আমি পরে কিন্তু মেয়েকে বলতে পারতেছি না। আমি যখন অন্য গার্লফ্রেন্ড অন্য মেয়েকে দেখি সেই সাথে ঘুরতে, আমার ওর কথা মনে পড়ে গেল। আমিও তো ঘুরছিলাম, আমি তো চলাফেরা করছি, কিন্তু আমার এরকম হলো কেন? আমি এসব চিন্তা করি আর আমার মাথার ভেতর কাজ করে অন্যরকম। যেহেতু আমি পরে প্রায় সময় বিয়ার খেতাম, রাত্রে দুইটা তিনটা বিয়ার খেতাম, তারপর আমার অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হওয়ার পর আমি আমার বন্ধু ফার্স্ট টাইম কই খাবি, আমি কই কি খাবো, সিগারেট খাওয়ালি, বিয়ার খাওয়ালি, আর কি খাওয়াবি, ক বলতেছে ক চল এটা আছে আরো বড় জিনিস, খুব মনে কর এটা খাইলে দুনিয়ার সব শান্তি, কিছুই মনে কর তোর মনে হইব না। আমি বলি সত্যি? ওর তুই মেয়েকেও বলতে পারবি? আমি বলি সত্যি বলছ? ও হ্যাঁ। তারপর আমাকে ও প্রথমে বাংলা খাওয়াই, আমাকে বাংলা খাওয়া বলতে যে কোকা কলা আছে না এটার মধ্যে ঢুকে প্রথম দিনে খেতে পারবো না, আমাকে শুরু করাই। শুরু করানোর পরে আমি হ্যাঁ খেতাম। তারপর এসব জানাজানি হয়ে গেছে অনেক ভাষাই, জানাজানি হওয়ার পর আমাকে আর রাখবে না, গাজীপুর রাখবে না আমাকে। তারপর আমি এখন আলিয়া স্কুলে ভর্তি হয়েছিলাম এটে। মাঝখানে কিন্তু আমি থ্রি থ্রি যে পড়াশোনা করছিলাম, এরপরও কিন্তু আমার স্কুল লাইফে কোনো পড়াশোনা হয় নাই, জাস্ট খালি পিএসসি পরীক্ষা দিয়েছিলাম মাঝখানে। তারপর আমি এটে ভর্তি হইলাম। আমার বলতেছে না দাদু ভাই তোকে খেলা দেবে না, তো ফুফি ভাই দিব। তো ফুফির সাথে কথা বললো, ফুপি বললো হ্যাঁ দিয়ে দাও, সমস্যা কি। তারপর ফুপি আমাকে নিয়ে গেল, খুব আদর করলো, খুব ছেলের মতো। তারপর আমি ফুপির পাশে গেলাম, আমাকে স্কুলে ভর্তি করা হলো। আমার যে ক্লাসমেট ছিল ওই জায়গায় এক ছেলে বাবু, ওর সাথে আমার ফার্স্ট টাইম কথা হয়। কিন্তু ও দেখতো আমি তো হ্যাঁ প্রায় সময় সিগারেট ক্লাস ফাঁকি দিয়া সিগারেট খেতাম, আমার এটা নেশা হয়ে গেছে একদম, যে আমি এখন সিগারেট না খেলে নয়, তারপর আমি খেতাম, বাসায় যেতাম। আমি বাসা যাওয়া যা আমি সকাল সকাল থেকে বের হতাম, আমার কোচিং ছিল, কোচিং করতাম না, কোচিং করতাম না, আমি সাড়ে টাকা দিয়ে দিতাম মাস শুরু হতেই। এখন আমি এরকম সময় গেছে অগ্রিম মাসে টাকা দিয়ে দিতাম। তারপর আমার স্যার কিছু বলতো না, আমি স্যার আমি কাজ আমি কোচিং করতে পারবো না, পরবর্তী তোমার আত্মীয়স্বজন ফেল করে তো কিছু বলবে, আমি এটা আমি দেখবো, আমার এটা দেখার দায়িত্ব আমার, কিন্তু আমি কোচিং করবো না। এখন বলে ঠিক আছে, যদি তুমি কোচিং না করতো তাহলে আমার কিছু করার নেই। উনি আমার কাছ থেকে প্রতি মাসে টাকা নিয়ে দিত, তারপরে ভাইয়া ফোন দিত, হ্যাঁ করতেছে, উনি বলতো করতেছে স্টুডেন্ট স্যারে। তারপরে একদিন আমার সাথে ওর বাবার সাথে পরিচয় হয়, ও কিন্তু এরকম করতো, তাই বললো তোর কি আমার সাথে চলাফেরা হয়, প্রায় সময় গাঙ্গিনা পার্কে বসে থাকি, গাঙ্গের পারে বসে থাকার পর ও বলতেছে দোস্ত খাবি, চল আমার একটু জিনিস খেয়েছে, আমি বলতেছে চল বিয়া খেয়ে এসি, আমি বলি চল, আমি অত সব পাগল খাওয়ার জন্য এখন, হ্যাঁ খেয়ে চল। তারপর খেয়ে আসলাম, খাওয়ার পর ও আমি অনেক খেয়েছিলাম, আমি পরে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়ছি, তারপর ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পরে আমার ফুপি ফোন দিয়ে দিতে প্রায় 150 ফোন দিছে, আমি ফোন রিসিভ করি না। ফুপি বলছে ছেলেটা কোথায় গেল, কি হইলো, খুব টেনশনে আছে। পরে ভাইয়া অনেক লোক পাঠালো, লোক পাঠানোর পরে দেখে আমি যে পার্ক ছিল নদীর সাথে, এই পার্কে আমি শুয়ে আছি, এই বন্ধু বান্ধব ছিল। আমার ভাইয়া আবার ব্রহ্মপুত্র ব্লাস হয়ে কাজ করে, উনি ইয়া করছিল যে উদ্যোক্তা। পরে ভাইয়া বন্ধু বান্ধব পাঠিয়েছে আমাকে নিয়ে গেছে, যে তোমার কি হয়েছে, আমি কই আমি ঘুমিয়ে পড়ছিলাম, রাত্রে তো পড়ার টেনশনে আমি ঘুমিয়ে পড়ছিলাম, ওই জায়গায় গিয়া বাতাস আসছিল, ঘুমিয়ে পড়ছি নদীর পরে। পরে ভাইয়া এরকম ভাবে রিয়েক্ট করে নাই, কই ঠিক আছে যাও। তারপর আমার ওর সাথে কথা হয়েছিল কতর কি সমস্যা।
শুনছেন সিক্রেটস, আজকের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের যিনি গেস্ট রয়েছেন আবির, তাকে দেখার জন্য, তার সঙ্গে সরাসরি কথা বলার জন্য, যোগাযোগ করবার জন্য চলে আসুন এই পেজটিতে www.facebook.com/kibria.rj kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দিয়ে কানেক্ট হয়ে যাবেন আমার পেজটির সাথে, এবং ওখান থেকে আপনারা যাবতীয় আপডেট পাবেন। ওকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। সিক্রেটস অনুষ্ঠানটি শুরু হয় প্রতি রবিবার রাত 11টায়। আমি আরজে কিবরিয়া সেখানে থাকি, এবং আমার পার্সোনাল পেজে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj kibria.rj কিবরিয়া বানানটা হচ্ছে kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিতে ভুল করবেন না, ওখানে ইনবক্স করলে প্রাসঙ্গিক হলে আমি দেখি। ওকে, কথা না বাড়ি আবারও ফিরছি গেস্টের কাছে, যেখানটা আমরা ছিলাম আবির।
তারপর ওর সাথে কথা হওয়ার পর বলতেছি এখন তুই কি করবি, আমি তো মেয়েকে বলতেই পারতেছি না, আমি যখন একা থাকি, যখন বন্ধু বান্ধব নিয়ে থাকি ওকে বলে থাকি, যখন একা হয়ে যাই ওর কথা খুব মনে পড়ে, আর যদি কোনো মেয়ের সাথে কোনো ছেলে চলাফেরা করতে দেখি এই মনে পড়ে যাই। পরে বলতেছি তুই কি করবি, আমি কই খুন করবো, ও করবি, আমি বই হ্যাঁ করবো, আমার যত টাকা লাগে আমি তো দিব, খুন করবো। তারপর ও কি করলো, এক বড় ভাই ছিল, ওই যে বস্তির ছেলে, ঠিক আছে, ও মামি সিং বস্তি থাকতো, ওর নাম ছিল কালাম। কালাম থাকার পর ও আমাকে বলতেছে চল ওর সাথে, আমি হ্যাঁ ওর সাথে গেলাম, ও বললো হ্যাঁ ঠিক আছে আমাকে তুমি 10,000 টাকা দেবা, আমি কাজ করে দেব, আমি ওকে ঠিক আছে। তারপর টাকা দেওয়ার পরে মেয়ের বিয়ে, আমার ফোন দিল মমিনে, হ্যাঁ তো তোর গার্লফ্রেন্ডের বিয়ে শুক্রবারে, আমি কই হ্যাঁ কি বলস, কো হ্যাঁ বিয়ে, আমি কই ওকে ঠিক আছে। তারপর ওই জায়গায় একটা অবদা ছিল, অবদার এক লোক ছিল, আমি বলতেছি আঙ্কেল আপনি 9টা থেকে 9:30 পর্যন্ত কারেন্ট দেবেন না, ওর সাথে কথা হয়েছিল, আমি ওনাকে টাকাও দিয়েছি, প্রায় 10,000 টাকা দিয়েছি ওনাকে এই আধা ঘন্টা কারেন্ট না দেওয়ার জন্য। আমি ওর বাসায় গেছি, ওর বাসায় যাইতে বললে আমি ওর বাসায় পাশে খাড়াইছি, ও কারেন্ট নাই, এখন পুরো বাড়ি অন্ধকার, বিয়ের দিন, তারপর সবাই সবার কাছে ব্যস্ত ছিল। ও যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো, যে বয়ফ্রেন্ডের সাথে, ওর নাম ছিল রকি। হ্যাঁ, ও রকি এখন তো উপায় নাই, ও আরেকটার সাথে বিয়ে হইতেছে, ও বর্মি বিয়ে হইতেছে। তো ওর সাথে কথা বলতেছে বারান্দায় এসে, ও দেখো তুমি যদি এখন আমাকে না নিয়ে যাও তে আমার বিয়ে হয়ে যাবে। তারপর ছেলে তো ওকে চাই না, ছেলে কথা ছিল আমার জন জানতো, তারপরে জানতাম ও যে জাহিদ, যে বললাম আপনাকে গেছে আপনি জাহিদ আর রকি, ওরা দুজন প্ল্যান করে আমাকে এসব করছে, আর তারপর ওরা দুজনে মেয়েকে খারাপ কাজ করছে, ঠিক আছে। পরে বলতেছে আমি তো একা বিয়ে করবো কেন, আমি পরে শুনতে পারলাম মেয়ের কাছ থেকে, আমি তোকে মেয়ের ফোন জায়গা হচ্ছিল, আমি তোকে কেন বিয়ে করবো, আমি তোকে একা নষ্ট করি নাই, যে তোকে নিয়ে নষ্ট করছে, এই জাহিদা নষ্ট করছে, তাই আমি এখন তোকে কেন বিয়ে করবো, এখন তোর যে পেটে হইতেছে সন্তান হইতেছে, এটাকে আমি, এটাকে আমার একা সন্তান, জাহিদের সন্তান, তাহলে আমি একা তো একা কেন বহন করবো। তারপর কথা হচ্ছে, অনেক কান্নাকাটি হচ্ছে। তারপর
মেয়েটার নাম যেন কি ছিল?
মেয়ের নাম সামিয়া সুলতানা সোমা।
আপনার ফার্স্ট লাভ?
হ্যাঁ, ফার্স্ট লাভ।
মেয়েটা আপনার চেয়ে বয়সে বড় ছিল?
হ্যাঁ, আমার বড় ছিল।
এই সন্তানটা কি করতে বলতেছে?
বলতেছে আমি তোকে বিয়ে করবো না, যেহেতু আমি তোকে একা নষ্ট করি নাই, আমার সাথে একা থাকি নাই, আরেকজন ছিল।
এই মেয়ে আপনার গার্লফ্রেন্ড? তখন তো গার্লফ্রেন্ড নাই ওই সময়টাতে, ও সন্তান সম্ভবা?
হ্যাঁ,
মানে ও কি কনসিভ করেছে, প্রেগনেন্ট ওই সময়?
হ্যাঁ, প্রেগনেন্ট ছিল।
ওকে, বিয়ে ছাড়াই?
হ্যাঁ, বিয়ে ছাড়াই। হ্যাঁ, ছেলে বলছিল তোর যে ফার্স্ট টাইম আমি তোর কাজটা করছি, তুই যখন টিকা দিছস, মনে কর আমি তোর যে আমার ভিতরে যে ছিল, ঠিক আছে, যা আমি কনফার্ম, আমি ছেলে বলছি আমি কনফার্ম তোর বাচ্চা হবে। হ্যাঁ, এক মাস মেয়ে বিশ্বাস করে নাই, তারপর এক মাস পরে, দুই মাস পরে মেয়ে কিছুটা বুঝতে পারতেছে, হ্যাঁ তার পেটে বাচ্চা হচ্ছে। তারপর হ্যাঁ বলতে থাকে, আমি তো একা নষ্ট করি নাই, আমি তোকে কেন একা বিয়ে করবো, তুই জাহিদ থেকে বল। তারপর জাহিদ থেকে ফোন দেয়, জাহিদ ফোন ধরে না, ও মা দেখে পড়াশোনা করে, ও ফোন ধরে না। বাস আমি আমি তো ওকে কথা হচ্ছে আমি ওকে মেরে ফেলবো, ও আমার সাথে কেন চিট করলো। তারপর আমি ওকে যখন বারান্দায় কথা বলতেছে, আর সবাই তো বিয়ের কাজ করতেছে, কিছুক্ষণ পরে গায়ে হলদের লোক আসবে, এর মধ্যে আমি ওকে আমার যে বললাম কালাম, ওকে ওকে অজ্ঞান করে ফেলে।
কেন অজ্ঞান করে?
ওরে আমি তুলে নিয়ে আসবো বললাম।
ওকে
ওকে তুলে নিয়ে আসবো, নিয়ে আসার পরে
কালাম কে ছিল?
জি,
কালামটা কে ছিল?
কালাম ছিল মামি সিং এক ছেলে, বস্তি ছেলে।
মানে ও কি মানে আপনাকে পরিচিত ছিল?
না, আমার পরিচিত
সন্ত্রাসী ছিল।
হ্যাঁ, বাবু বসে সন্ত্রাসী ছিল।
মানে ওকে ভাড়া করছেন বেসিক্যালি কাজটা করার জন্য, মেয়েটাকে তুলে নিয়ে আসবে?
হ্যাঁ, তুলে নিয়ে আসবে।
মেয়েটাকে তুলে নিয়ে এসে প্ল্যানটা কি?
প্ল্যানটা আমি ওকে মেরে ফেলবো।
মেয়েটাকে মেরে ফেলবো?
মেরে ফেলবো।
ওকে, তারপরে তুলে নিয়ে আসবো?
হ্যাঁ, তুলে নিয়ে আসলাম।
কোথা থেকে তুলে নিয়ে আসে?
জি,
কোন জায়গা থেকে তুলে নিয়ে আসে বেটাকে?
ওর বাসা থেকে।
ওর বাসা থেকে?
হ্যাঁ, বাসা থেকে।
বাসার লোকজন ছিল না বাকি লোকজন?
হ্যাঁ ছিল, সবাই বিয়ে কাজে ব্যস্ত ছিল। মেয়ে ওই পাশে ড্রয়িং রুমে এসে বাংলা, যে আমাদের বলা হয় বাংলা ভাষা, বাংলা ভাষার পিছনে এসে বারান্দায় কথা বলছিল ওর যে রকির সাথে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ওকে দেখো এখন তো বিয়ে হয়ে যাচ্ছে, এখন আমি কি করবো, বলতেছে তুই যা তাই কর। পরে ওই সময় ও রাস্তা চলে যাচ্ছে, রাস্তা যাওয়ার পরেই মনে করেন পিছন দিয়ে আসা, এখন তো ওরে এক করছে, অজ্ঞান করে ফেলছে। অজ্ঞান করে ফেলেই হ্যাঁ খুলে নেই, এখন তো কারেন্ট নাই, বন্ধ সবকিছু। আমি তো বলে দিছি আর তোমাদের কারেন্ট দিবেন না, টাকা দিয়ে 10,000। তারপর কারেন্ট নাই, সবাই সবকিছু অফ, কালো রাত্র, আবার কুয়াশা রাত্র, শীতের দিন। হ্যাঁ, পরে ওকে গাড়ি তুললো, গাড়ি তো এখানে আসে আছে, কি কার গাড়ি আসতেছে রাস্তার কাছে কি জানে। হ্যাঁ, গাড়ি আসতেছে, আমার গাড়ি নিয়ে আসলো। তারপর মেয়েকে পানি দেওয়া হলো, পানি দেওয়ার পরে সে জ্ঞান আসলো তার। পরে আমাকে জিজ্ঞাসা করতে, তুই আমার চিনছস? আমি বলতে, তুই আমার চিনছস? ক তুই আমার কেন তুলে আনছস?
আপনার গার্লফ্রেন্ড, সবাই গার্লফ্রেন্ড। হ্যাঁ,
ক তুই আমাকে কেন তুলে আনছস? আমি কই তোরে খুন করবো, এই জন্য তুলে আনছি। ক তুই খুন করতে পারবি? আমি কই যে আমরা চিট করে আনতে পারবো না। পরে ও জিজ্ঞাসা কি করতেছে গাড়ির ভিতরে, পরে ওর মুখ বান্ধা হয়েছে, মুখ বান্ধা। পরে আমি ছিলাম, ড্রাইভার ছিল, তারপরে কালাম ছিল, আর যে বললাম বাবু, আমরা চারজন ছিলাম। চারজনের মেয়েকে যা করা তা করছি, চারজনে মিলে
যা করা তা করছেন মানে?
মানে একটা পুরুষ একটা মেয়েকে যা করে রেপ করছি,
মেয়েটাকে রেপ করে না?
হ্যাঁ, রেপ করি।
মেয়েটার সন্তান সম্ভব ছিল ওই সময়?
হ্যাঁ, দুই মাসে ছিল।
দুই মাসে ছিল। তারপর কজন মিলে কাজটা করেন?
চারজন মিলে।
ওকে, তারপর
চারজন মিলে ও চিকিৎসা করতেছে, ওর খুব একথা কম কেস কম, মামলা কমু। আমি তুই সময় বাদে মামলা করবি? তারপরে আমি কালামে বললাম, বললাম, ও তারপরে মেয়েকে মেয়ে ফেলে।
কিভাবে মারে?
মারতে হয়েছে ওর যে আমাদের গাড়ির ভিতরে যে ইয়া থাকে ফ্রোম পিছনে, বালিশ, এই বালিশ দিয়ে ওকে হাতে বেড়ে ধরে তিনজনে ড্রাইভার সুদ্ধা ধরার পরে মুখে চাপা দেয়।
কোথায় করছেন কাজটা?
এটা গাড়ির ভিতরে করছি আমরা,
গাড়ির ভিতরে।
হ্যাঁ, গাড়ির ভিতরেই। ওদের বাসা থেকে একটু দূরে আসা,
গাজীপুরে।
হ্যাঁ, গাজীপুরে। ও শ্রীপুরে।
আশেপাশে কোন লোকজন ছিল না?
আশেপাশে লোকজন ছিল বলতে আমরা গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে কি হচ্ছে তোমার সেটা।
কি গাড়ি?
কালো হায়াস।
হায়াস,
হায়াস,
টয়োটা হায়াস।
হ্যাঁ,
ওকে। কত সালের ঘটনা এটা?
এটা হচ্ছে গিয়ে 2015 সালের ঘটনা,
2015, আজ থেকে 3 বছর আগে ঘটনা। মারেন, তারপর?
তারপর আমি ওকে মেরে ফেলি। মেরে ফেলার পরে আমি গাড়ি ঘুরাইছি, গাড়ি ঘুরানোর পরে আমি বলতেছি এখান দিয়া যে ওর বাসার কিছু দূরে হালা দিয়া, তারপর মনে করো আমরা চেঙ্গা দিয়ে বেরিয়ে যাবো গা ওই রাস্তা দিয়ে। তারপর ওরে মেরে ফেলাইরা যখন আমরা গাড়ি গাড়ি রানিং গাড়িতে ওকে মেরে ফেলে ছুড়ে ফেলি, ছুড়ে যাওয়ার পর ও বলতে ও তো মরেই গেছে, আমরা চলে যাই মামিসিংয়ে। মামিসিংয়ে চলে যাওয়ার পর আমরা স্বাভাবিকভাবে আমার জিত ছিল ওকে মেরে ফেলছি। তারপর কিছুদিন পর জানা হয়েছে যখন ওই রকিকে যখন মেয়ের ফোন লিস্ট চেক করছে, রকিকে মনে করে দায়ীবদ্ধ করছে। রকিকে দায়ীবদ্ধ করার পরে ওকে জেলে নেওয়া হয়েছে,
মানে ওর যে বয়ফ্রেন্ড ছিল।
হ্যাঁ, বয়ফ্রেন্ড। তারপর যে জাহিদ ছিল আমাকে যে প্রথম নাম্বার দিয়েছিল ওকেও, যখন সবার সাথে মেয়ে রেকর্ডিং করে রাখছে ফোনে,
ডকুমেন্টস পাইছে।
হ্যাঁ, আমাকেও পাইছে, আমাকেও পাইছে, আমাকে নিয়ে গেছে। হ্যাঁ, যেহেতু আমার কাছেও চাইছিল, আমাকে বলতো যান তুমি আমাকে এটা দাও ওইটা দাও। হ্যাঁ, বললাম হ্যাঁ দিছি। তারপর ও শুনতো, সবকিছু শুনতো। তারপর আমি বলতেছি সবাই সন্দেহ করতেছে আমি ওকে ম্যাটার করছি, যেহেতু আমার কাছ থেকে ও এত টাকা নিছে, আমাকে চিট করছে, আমার সাথে গাদ্দারি করছে, এই জন্য সবাই আমাকে সন্দেহ করতেছে। হ্যাঁ, সন্দেহ করার পরে আমাকে খুব ব্ল্যাকমেল করতেছে, আমি না আমি খুন করি নাই। তারপর হ্যাঁ এটা রকিকে নেওয়া হয়েছে, বলতেছে ওই খুন করছে। তারা বলতেছে আমি বলছি তোরা মেয়েকে নষ্ট করছস, তোদের বাচ্চা ছিল, তোরা মেয়েকে খুন করছস, কেন আমি কেন খুন করবো? আমার টাকা যা গেছে গেছে, আমি জানি আক্ষেপ করি না। তোরা মেয়েকে নষ্ট করছস, মেয়ে 2 মাসে বাচ্চা পেটে, তোরাই নষ্ট করছস, তোরাই মেয়েকে খুন করছস। আমি বলতেছি হ্যাঁ, সবাই বলতেছে এটাই, হ্যাঁ এখন তো এটাই হচ্ছে, তোরা যদি এসব না করতি তাহলে তো আর মেয়ের বাচ্চা হয় না, আর বাচ্চা হইতে মনে করো তোরা মেয়ে যখন বলতে চাইছিল কেস করতে চাইছিল, মেয়েও বলছিল আমি তোর নামে কেস দিমু, এটা এটা করবো, এটা এটা। পরে ছেলেও বলছিল আমি তোরে মেরে ফেলবো। সেকেন্ড গড, ও যা টাকা আছে তার মৃত্যু নেই, এসব কথা বলছিল। তারপর অনেক কিছু, কিন্তু মূলত কিন্তু মেয়েকে মারছি আমি। পরে রকির উপরে চাপ গেল, চাপ যাওয়ার পর রকিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে ওর মোটামুটি অনেক টাকা গেল, 2 থেকে 3 লাখ টাকা গেল, ও জামিনে ফিরে আসছে। তারপর ও চাইছিল আমাকে আমাকে মারবে, ওর জন্য আমার, আমি বলছি দেখ তুই আমার টাকা নিছস, কই আমার কাছ থেকে তুই মেয়েকে ব্যাকমিল করছিস, আমাকে আমার কাছ থেকে তুই 3 লাখ টাকা নিয়ে আসছিস, 3.5 লাখ টাকা, এখন তো 4 লাখ টাকা গেছে, আমার থেকে 50,000 টাকা বেশি গেছে। তো ও দল পাকাইছে আমাকে, ও মেরে ফেলবে, দল পাকাইছে আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার তো লোকেশন জানাই আছে, আমার যে ফ্রেন্ড ছিল ওই জায়গায় অনেকটি ফ্রেন্ড ছিল, আমি বলছি ও কি করবে না করবে সব আমাকে বলবি। বলে কয় ঠিক আছে। তো ওর সাথে যে ফ্রেন্ড ছিল এখন তো আগে থেকেই যা টাকা আছে তার মৃত্যু নেই, আমি ওদেরকে টাকা দিয়ে দিতাম। পরে ও বলছিল আমাকে খুন করে ফেলবে আমার আসার সময়, হেমা মিশিং গিয়ে। হ্যাঁ, ও একদিন লোক ভাড়া করলো, কথা বললো। হ্যাঁ, তারপর আমি আমাকে সবকিছু বললো, আমি আসলাম ময়মনসিংহে। ময়মনসিংহের সময় আমি যাই এতে মুক্তা কাছে আছে না, মুক্তা কাছে যাই। তাই আমার পিছনে ও তারা করে আমাকে দেখবে মারবে। তারপর আমিও তো প্ল্যানিং করেই ফেলি যে ওকে আমি মেরে ফেলবো, ও আমাকে আমার কাছ থেকে আমার গার্লফ্রেন্ড নিছে, আমার টাকা নিছে।
মানে আপনার এক্স গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড নাকি সেকেন্ড জন? কোনটা?
এক্স গার্লফ্রেন্ড,
বয়ফ্রেন্ড, মানে যে আপনার কাছ থেকে, মানে আপনার সরাসরি সম্পর্ক থাকা অবস্থায় যে ছেলেটাকে আপনি আবাসিক হোটেলে পেয়েছিলেন।
হ্যাঁ হ্যাঁ।
ওকে, নাম যেন কি ছিল?
ওর নাম ছিল রকি।
রকিকে আপনি মেরে ফেলার প্ল্যান করছেন? ওকে
ওকে আমি মেরে ফেলার প্ল্যান করছি। এর মধ্যে আমি এবার খাওয়া শুরু করছি।
ইয়াবা?
হ্যাঁ ইয়াবা।
তখন আপনার বাবা মা কি কন্টিনিউয়াসলি এত টাকা পাঠিয়ে যাচ্ছে নাকি?
হ্যাঁ, আমার আব্বু আম্মু টাকা পাঠাচ্ছে।
তো এই সময়টাতে জানতো যে বাংলাদেশে কি করতেছেন আপনি? লেখাপড়া বাদ দিয়ে?
লেখাপড়া বাদ দিয়ে আব্বু আম্মু জন্য লেখাপড়া করতেছি। হ্যাঁ সবাই জানতাম লেখাপড়া করতেছি,
ওকে ওকে,
কিন্তু আমি লেখাপড়া করতেছি না।
ঠিক আছে, তো আপনি প্ল্যান করলেন আপনি রকিকে মেরে ফেলবেন?
হ্যাঁ, রকিকে মেরে ফেলবো। তারপর রকিকে মেরে ফেলবো আমি বলছি, হ্যাঁ পরে আমি বলছি যে আমাকে ও কয়েকটা ফ্রেন্ডস নিয়ে আসছিল মারার জন্য, আমি ওদেরকেই ভালা করছি। যেরকম বিল্লা তো ছবি ছিল না, এরকম আগে থেকে ছবি দেখতাম, খুব প্ল্যানিং করে সিস্টেম করছিলাম আমি ওকে এভাবে মারবো। তারপর আমি আমি গেছি, আমি জানি ও আমাকে মারবে, আমি জেনে শুনে এদিকে গেছি। তারপর ও আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে। যখন আমি ওদেরকে ওদের 2,000 টাকা দিয়েছিল আমাকে মারার জন্য, আমি ওদেরকে জনপ্রতি 5,000 টাকা দিয়েছিলাম, চারজন ছিল, 20,000 টাকা দিয়েছিলাম ওদেরকে। ওদেরকে দেওয়ার পরে যখন গাড়ির ভিতরেই আমি ফোন দিলাম রকিরে, তোরা ড্রাইভারে বলছি ওদিকে নিয়ে আস, ওদিকে নিয়ে আসলো। যে মুখ দেখা যাচ্ছে ভিতরে একটা নদী আছে, ও নদীর পারে, তাই আমি ওখানে যাই, ওখানে গিয়ে ওরে খুব মারি, মারার পর এত মারামারি বলার বাইরে। তারপর একেবারে মারি নাই, পরে ওকে গাড়ি দিয়ে পাঠিয়ে দেই, আরেক গাড়ি দিয়ে পাঠিয়ে দেই। পাঠিয়ে দেওয়ার পরে মানুষের রাস্তা ওরে বলতেছে, আমি ড্রাইভারে বলছি তুই এভাবে বলবি, তুই ফাঁসিস না রে। পরে বলতেছে ছেলেটা আমাকে বলছে, ছেলে তো অজ্ঞান হয়ে গেছে প্রায় মারার পরে, বলছে আমাকে এমুক থানা আমি নিয়ে আসছি। পরে বলতেছে আপনাদের ফোন দিছে, নাম্বার ফোন না ছিল, তার বাবা লেখা ছিল আপনাকে ছেলে এরকম এরকম অবস্থা, আপনি পরে বলছে ড্রাইভার বলছে আপনি নিয়ে আসেন। আমি প্ল্যানিংটা করছি যে তুই এভাবে বলবি ড্রাইভারে। পরে ড্রাইভার নিয়ে যাই ওই জায়গায়, একটা আলহেরা হসপিটাল আছে ওই জায়গায় ভর্তি করা হয় ওকে, ওই জায়গায় রাখে নাই। তারপর শ্রীপুর নিয়ে যায় সদরে, এখানে রাখে নাই। তারপর ঢাকা নিয়ে আসে, ঢাকা নিয়ে আসার পরে ও মারা যায়। তাই মারা যায় পরে এভাবে তদন্ত করে ড্রাইভারকে, ড্রাইভার যে ফোন দিয়েছিল ওই ফোনে চেক করে, এভাবে জানার পরে আমি ধরা খেয়ে যাই যে আমি যে খুন করছি। ওর সাথে যে ফ্রেন্ড ছিল 4-5 জন লোক ছিল গেছিল শ্রীপুর থেকে, ওরা খোঁজ পেয়ে যায়, একজন বলে দেয় হ্যাঁ তোমার সাথে ওই 4 জন ছিল ওদেরকে ধরেছে। ধরার পরে ওদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে, অনেক এক করা হয়েছে। তারপর ওরা আমার কথা বলে দেয়, ও মুখোমুখ ছেলে আমাকে টাকা দিছে, হ্যাঁ তারপর আমার নামে নোটিশ পাঠাই, এতে মামিসিং পরে আমাকে গ্রেফতার করা হয়। মামিসিং থানা থেকে গ্রেফতার করা হয়, পরে আমাকে ট্রান্সফার করে শ্রীপুরে, শ্রীপুরে ট্রান্সফার করে পরে আমি আমাকে গাজীপুর জেলায় রাখে। এটা আমার 2015 সালের কথা। এই যেমন আমি প্রথম দ্বিতীয়বার জেলে, ওই সময় জেলে যাই নাই প্রথমবার, দ্বিতীয়বার আমি জেলে থাকি প্রায় 17 দিন। তারপর চাচ্ছু একই রাহিরা উকিল দু রাহিরা আমাকে জামিন করে, হ্যাঁ প্রায় টাকা যায় অনেক, 5 লাখের উপরে টাকা যায়, আমাকে জামিন করে। জামিন করার পরে আমাকে বলতেছে তুই কি ভালো হবি নাকি এরকম করবি বলতেছে। আমি কই কেন আমি ভালো হব না, কেন আমি ভালো কি করব, যে যার বাপ মা নাই দুনিয়াতে থেকেও নাই সে কি করবে। আমি কোনো সময় বাপ মা আদর পাইছি? তোমরা তো পাইছো, এখনো পাইতেছ, আমি তো পাইনি, কেন আমি পাবো না কেন? ওদের কি টাকা এত বেশি যে আমাকে ছেড়ে, আমাকে যদি এখন আমার বাপ মা থাকতো তাহলে আমি কিছু হতে পারতাম না। এই সময় আমার অন্যরকম কাজ করতেছি। তারপর আমি বাসা চলে আসি, রাগ করে চলে আসি, আমাকে দাদু বকা করতেছে, আব্বুর সাথে কথা হয়েছে। তারপর আব্বু চলে আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি একদম। তারপর নন্দ বাসা জানা হয়েছে, টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমি চলবো কিভাবে? আমাকে একটা টাকাও দেয় না, আমার লেখাপড়া এসএসসি পরীক্ষা দিই নাই, জেএসসি পরীক্ষা দিয়েছি। এরপর আমি নাইনে ভর্তি হয়েছিলাম, নানি ভর্তি হওয়ার পর তো আমার আর হয়েছে না, কোনো জন্য পড়ালেখা হয়েছে না, আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কত পড়তে হবে না, তুই পড়ে কি করবি, তুই সন্তোষ হয়ে গেছিস? তারপর আমি বললাম ঠিক আছে, আমার আমি আর পড়বই না, আমি চলে যেতেছি। তারপর আমি চলে, আমি আমার মোটর সাইকেল ছিল আমি ওটা বিক্রি করে ফেলি, বিক্রি করার পরে আমি চলে আসি, চলে আসি আমাদের এখানে। এটা হচ্ছে গিয়া মামি সিং, এটা ভালো কথা না, হ্যাঁ ওই জায়গায় একজন লোক আছে, নামটা বলবো সমস্যা না, নামটা বলবে নাম তো,
এইটা কার নাম ছিল?
ওটা ওই জায়গায় নেতার নাম ছিল।
ওকে, আমি আমরা এখান থেকে ফিরবো, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে প্রিয় শ্রোতা, আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা এফ এম এর পেজে, আবিরের ওখানে ছবি দেওয়া আছে, আপনারা চাইলে আবিরকে নিয়ে যে কোনো কিছুই বলতে পারেন, ওখানে মন্তব্য করতে পারেন, প্রাসঙ্গিক হলে আবির সেটা পড়বে এবং আবিরের কালেকশনে থাকবে। আমরা ঠিকানাটা বলে দিচ্ছি www.facebook.com/ILoveDhakaFM ILoveDhakaFM ওকে, প্লিজ লাইক দিয়ে কানেক্টেড হয়ে যাবেন। ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। আমরা কথা না বাড়িয়ে ফিরছি সিক্রেটস এর যিনি আজকে গেস্ট আবির তার কাছে। আবির,
আচ্ছা এই জেলে নেওয়া হচ্ছে, আপনাকে ছাড়িয়ে নিয়ে আসতেছে, আপনার বাবা মা তখনও কুয়েতে?
হ্যাঁ জানে, কুয়েত এখনো আসে নাই।
ইন্টারেস্টিং, আপনাকে নিয়েও যায়নি?
আমাকে চাইছিল অনেকবার নিয়ে যাবো, আমি কই আমি যাব না, তোরা আগে নিয়ে যাস নাই, দাদুরা যায় নাই, এই জন্য তোরা দায়, আমি যাবো না দেশ থেকে। তারপর আমি অনেক যোগাযোগ করছি, আমি কই তোদের মতো বাপ দরকার নাই, মা দরকার নাই।
আমরা একটু ধারাবাহিক ভাবে যাই, ঠিক আছে? তারপরে কি করলে?
বলতেছি তোদের মতো বাপ মা আমার দাদা দাদি আমার গোষ্ঠী কেউ দরকার নাই, আমি একা, আমি নিঃস্ব।
ওই জায়গায় ছিলেন আপনি, নেতার কথা বলছিলেন?
হ্যাঁ, নেতার কথা বলছিলাম। তারপর নেতার সাথে কথা হয়েছিল, কথা হওয়ার পরে ও বলল আমার এক ভাইগনা ছিল বাড়ির কাপাসিয়া, ও এখানে থাকতো। আমি ভাইগনায় ফোন দিলাম, ভাইগনা আমি তো বাসায় চলে আসছি, এখন আমি কি করতে পারি? পরে ভাইগনা বলতেছে তুই চলে আই, আমার এখানে জায়গা আছে। ওই যে পরে বাইকে ছিল ওই জায়গায় সাউদিক আছে। হ্যাঁ, আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমার বাইকটা বলতেছে কি করবি? আমি কি করবো মানে, এখন আমার তো চলতে হবে, আমার টাকা নেই, আমি কি করবো, আমার চলতে হবে। তারপর এখন কি করবি? হ্যাঁ বলতেছে, হ্যাঁ তুই আমার সাথে কাজ কর। আমি কি করবো? পরে রাজনীতি করবি? আমি রাজনীতি করবো, হ্যাঁ। তারপর উনি খুব প্রভাবশালী ছিল, খুব বড় লোক ছিল আমাদের আমাদের মতোই, বাট ওনার ক্ষমতা ছিল অনেক, ভালো কথা না মধ্যে। তারপর আমরা ওনার সাথে কথা বলি, পরে ভাইয়া বলতেছে কো ভাই না, আমার ভাইয়া সালমান নাম, ওর কাপাসে বাড়ি, কো এটা আমার ভাই না, ও আমার বড় ছিল, আমি ওর মামা ছিলাম, ওর আমি এর জন্য মামা দেখি, কই যে আমার ভাই না মামা। তারপর বলতেছে কই কি করবি? আমার সাথে থাকবে, কো হ্যাঁ থাকুক। তারপর উনি যখন আমাকে নিয়ে নিল, হ্যাঁ উনি পায়ের সঙ্গে কাজ দিত, বলতেছে অমুক জমিনরা একজন লোকের দল করতেছে, তুমি অমুক নামের দল দেখাইতেছে, তুমি যা এ করে আসো। তারপর আমি পোলাবান বন্ধু বান্ধব ছিল ওই জায়গার, ওনার আঞ্জারে ছিল, ওনার লোক ছিল পায় পঞ্চাশ জন ছিল, ওরা যাইত এখানে যে মারামারি করতাম, হকিশ দিক দিয়া যারা বাড়া দিয়া ছিল ওই জমিতে, এরকম ভাবে জমি ওনার উনি দখল করত, প্রায় কিছু টাকা দিত, এরকম মনে এ করত। আর অনেক মানুষের মনে করেন ক্ষমতা নেই, ক্ষমতার কারণে অনেক মানুষের জমি অনেক মানুষের দল করে খেতেছে। আমাকে আমাদেরকে বলতো, আমাদেরকে 4-5 লাখ টাকা দিমু ভাই, আমার জমিটা তোমার আমার দখল এনে দাও ওনার কাছ থেকে। আমরা এসব করতাম, কোন জায়গায় কাজ করতাম। তারপর উনি আমাকে প্রায় এক বছর গেছে, 2016 সাল যখন হয়েছে, এক বছর যাওয়ার পরে জুলাইয়ের 2016 হ্যাঁ জুলাই মাসে আমাকে উনি একটা অস্ত্র দেয়, কোনো ওইটা তোমার দরকার লাগবে।
কি অস্ত্র ছিল এটা?
এটা রিভলভার ছিল,
রিভলভার। ওকে,
উনি আমাকে দিল ওইটা তোমার সাথে রাখবে। উনি বল, তারপর আমাকে একটা গাড়ি দিল, তুমি এই গাড়ি দিয়ে চলাফেরা করবে। ওই সময় মনে করেন আমার আমি খুব সাহস ছিল, যে আমি একটা ওই সময় আমি প্রায় পুলিশের ডগাডগি করতাম, এ করতাম, অনেক কিছু করতাম। তো উনি আমাকে সাহস দেখে প্রশংসা করতো, তুই পারবি জীবনে না কিছু করতে। উনি আমাকে কিন্তু হ্যাঁ পারবো, কিন্তু বাট আমাকে উনি যে সঠিক রাস্তা এটা দেয় নাই, মূলত ভুল রাস্তায় দিয়েছি।
যাই হোক, বলেন ধারাবাহিক ভাবে যাই। তারপর
হ্যাঁ, তারপর কি, তারপর আমার ওনার সাথে কাজ করলাম, কাজ করার পরে উনি অনেক কাজ দিল, প্রায় আমার অনেক টাকা হইতেছে। যা টাকা হয় আমি এসব নিয়ে মেয়েদেরকে নিয়ে ক্লাবে যাই, তারপরে আবার শিখে যাই, এসব এসব করি।
মানে উল্টোপাল্টা কাজ যেটাকে বলে,
উল্টোপাল্টা যা আছে তাই করি, এভরিথিং রাস্তায় পড়ে থাকি, এদের মদ এবার খেয়ে রাস্তায় পড়ে থাকি, এসব ভাবে অনেক কিছু হয়েছে। পরে জানতে বললো আমি অমুক জায়গায় আছি, জানতে বললো ভাইয়েরা, পরে ওনারা সবাই আসলো, বলতেছে আমার আমার ভাই বাস থেকে দেন আমার নিয়ে যাই, দেখতেছে আমার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে, যদি এভাবে যদি আমাকে আবার বাসা থেকে বের করে দেওয়া হয়, যদি এ করে তারপর মনে হয় না আমি ঠিক থাকব, এখন তো নষ্ট হয়ে গেছি। তারপর ওনারা আমাকে আবার বাসায় নিয়ে গেল, তাই আমি বলতেছি আমার কাছে রিভার অ্যাকাউন্ট ছিল, ছিল আমার কাছে ছিল, আমি চলে আইসি বাসায়। বাসায় যাওয়ার পর আমি কয়দিন কদিন ওভাবে বাসায় থাকতাম, এ করতাম, আমার দাদু বুঝাইতো, নানু আয় বুঝাইতো, দেখ ভাই এইসব করিস সব ভালো না, নিজের জীবনের ক্ষতি, আমি কই না আমি কিছু বুঝি না এটা। আর ওই সময় আমি মেয়েদেরকে দেখলে খুব টর্চার করতাম রাস্তায়, মেয়েদের দেখলে আমার খুব জিত হতো, ওদেরকে আমি এমনিতে শুরু ধাক্কা মারতাম, চর মারতাম, অনেক হয়তো
রাস্তাঘাটে করতেন,
হ্যাঁ সব করতাম। আবার আমার নামে বিচার হইতো, অনেক জানিস হইতো। তারপরে আমি আমার বাসায় ওই জায়গায় এক এটা এক মেয়ে ছিল, নামে শান্তা, ওকে আমি খুব লাইক করতাম, ও আমাকে মনে করেন দেখতে পারতো না, দেখতে না পারার কারণে আমি ওকে বললাম তুই আমার সাথে প্রেম করবি না করবি না, ও বলতেছে আমি তোর সাথে প্রেম করবো না, আমি কেন করবি না, কো আমাকে তোকে ভালো লাগে না, আমি কই কেন ভালো লাগবে না, আমার কি নেই, আমার তো সব দিক দিয়ে আছে, আমার কি নেই, তুই করবি না কেন, কো আমি আর একসাথে ভালোবাসি, আমি তোর করবো না, আমি কই করবি না তুই, কো না অনেক জোরাজুরি করছি করে নাই। তারপর হ্যাঁ আমি আবার বাসায় আসছি, এই যে বাসা থেকে বাসায় থাকার কথা, দুদিন দিন ভালো ছিলাম, আমি কিছু খাই না দেখে ভালো, তারপর আমি মেয়েকে গেছি, আমি তুই কিছু করবি না, দ্বিতীয় দিন গেছি একই কথা বলে, তারপর আমি বললাম ঠিক আছে আমি চলে এলাম বাসায়। বাসায় চলে যাওয়ার পরে আমি যে আমার ফ্রেন্ড ছিল যে ওই গাড়ি চালাইতো ড্রাইভ করতো, ওরে ফোন দিচ্ছি, আমি কই তুই কই ওই জায়গায়, আমি কই কাল জাস্ট সকাল 9টায় তুই অমুক গিয়ে থাকবি, ঠিক আছে। তারপর অমুক গিয়ে থাকলো, ওকে নিয়ে গেছি আমি, যখন মেয়ে সকালবেলায় আসে কোচিং করতে, এই যে পরীক্ষা দিবে তো সকালবেলায় আসে কোচিং করতে, তাই আমি ওকে চানমারা গাড়ির ভিতরে নিয়ে আসি, চানমারা গাড়ি নিয়ে আসি, তুই তোমার সাথে ব্যায়াম করবি না, আমি তোর চেহারা দেখে ব্যায়াম করি নাই, আমি তোকে নষ্ট করবো রেফ করবো, আমি চাইছিলাম তোরে ভালোবাসতাম তুই চাস নাই। পরে মেয়েকে অনেক জোরে মেয়ে কানাকানি করলো, ভাই দেখ তুই আমার ছেড়ে দে, আমার জীবনটা নষ্ট করিস না, এসব বললো। তারপর আমি এইসব মানি নাই, আমার তো এখন যে ফিলিংস ছিল আমার তো পুরো মাতাল ছিলাম, আমি নেক্সট টাইম পাই পাই সময় গাড়ির ভিতরে এবার খাইতাম, তারপরে বিয়ার খাইতাম, আমার তো সিগারেট কন্টিনিউ একটার পর একটা ছিলই, পাশাপাশি বিয়ার আর এসব ছিলই আমার। পরে আমি আমি তো যখন বিয়ার খাওয়ার পর তো মনে করেন আমি চার পাঁচটা খেয়ে ফেলছি, এখন তো আমার যে মনুষ্যত্ব এটা নেই, এটা আমার নেই, তারপর আমি আর মানলাম না, ওকে আমি রেফ করলাম।
প্রিয় শ্রোতা, সিক্রেটসে যারা অংশগ্রহণ করতে চান তাদের সবাইকে বলি একটি নাম্বার আছে, একবার মোবাইলে সেভ করলেই হয়ে গেল, একটা নাম্বার আমি বারবার বলি, 09611904904। আমি আরো একবার বলছি 09611904904। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, কোথায় লোকেশন সেটা বলবেন, এবং সর্বোপরি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব আমি, বিরতির পর আবারও ফিরে আসব, আশা করছি আমার সাথেই থাকবেন। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। এবং যারা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান ডাউনলোড করে শুনতে চান, সময়ের অভাবে রাতের বেলা জাগতে পারেন না, তাদের সবার জন্য বলছি আপনারা চাইলে আমাদের ইউটিউব থেকে প্রতিটি এপিসোড ডাউনলোড করে শুনতে পারবেন, কিংবা ওখান থেকেই শুনতে পারবেন। প্রত্যেকটি এপিসোড সেখানে দেওয়া আছে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে যে বেল বাটনটি আছে ওটা অন করে নেবেন, এটা আপনার জন্যই ভালো। কারণ আমরা যখনই ওখানে কন্টেন্ট দিব, সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন যে ঢাকা এফএম এ নতুন একটি এপিসোড আপলোড করা হয়েছে, তারপর আপনি আপনার সুবিধা মতো সময়ে শুনবেন। হ্যাঁ, আমরা ফিরে আসলাম আরো একবার, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার যিনি গেস্ট রয়েছেন আবির তার কাছে। আবির, যেখানটায় আমরা ছিলাম, তারপর
রেফ করার পরে আমি অনেক রেফ করলাম, যা মনে করেন একটা মানুষে বিয়ার খাওয়ার পরে যেরকম করে, পরে আমি চলে আসছি। চলে আসার পর ও শ্রীপুর থানায় করছে, জিডি করছে আমার নামে। জিডি করার পরে আমাকে বলছে,
আপনার নামে যে আগের যে মামলাগুলো বা আগে যে পুলিশ ধরে নিয়ে গেছিল সেগুলো খুনের কি মামলা হয়েছিল?
হ্যাঁ হয়েছিল।
ওগুলো কি চলতেছিল তখন?
চলতেছিল।
ওকে,
আমি হাজিরা দিতাম, গাইরা
গিয়ে গিয়ে হাজিরা
দিতাম। হ্যাঁ হাজিরা দিতাম।
ওকে, তারপর?
তারপর এখনো হাজিরা দিই।
ওকে,
তারপর মেয়ে আমার নামে রেফ কেসে মামলা দিল, তারপর আমাকে পুলিশে আবার ধরে নিয়ে যাই। ধরে নেওয়ার পরে প্রায় এই সময় আমি প্রায় 25 দিনের মতো ছিলাম। 25 দিন যাওয়ার পর আবার আমাকে জামিন করে নিয়ে আসে। পরে বাসায় এসে আমার খুব মারামারি বকাঝকা করে, কতরে মেরে ফেলবো আমি, আমাকে মেরে ফেললে কি হবে, যদি মেরে ফেলে তোর খুশি হওয়া আসতে মেরে ফেল আমারে। আমি কিন্তু দাদা দাদের সবাই তুই করে রাখতাম। এই সময় আমার যে আমার যে মনুষ্যত্ব ছিল, যে সাধারণ মানুষের যে একটা ইয়া ছিল বিবেক, এটা আমার কাছে ছিল না। আমার সবসময় আমি নেশা করে থাকতাম, প্রায় সময় রাত্রে দিনে আমার সাথে যদি কেউ কথা বলতো, আমার সাথে যদি কোনো মেয়ে আসতো আমার সামনে, বিশেষ করে মেয়ে আসতো আমার সামনে, তা আমি সুযোগ হতে পারতাম না, আমার শরীর জাগানো চলতো। তারপর এভাবে চলতে থাকতো অনেকদিন। আমাকে বলে একরতে তোরে আমি বাইরে বাজা দিব।
কে বলে?
নন্দু ভাই বলতেছে।
নন্দু ভাই, ওকে।
তারপর বলতেছে তুই
বিদেশ চলে
যা। হ্যাঁ চলে যা। আমি কই না আমি বিদেশ যাবো না। আমি যখন আমাকে ছোটবেলা দেশ নিয়ে তোরা, এখন আমি গিয়ে কি করবো, এখন তো আমার লাইফটাই শেষ, এখন আমি বিদেশ যাবো না। হ্যাঁ তারপর ঠিক আছে, অনেক কথাবার্তা হলো। তারপর আমি বাসা থেকে আমি বের হয়ে গেছি, যে রুবেল ছিল বললাম প্রথম যে আমার সিগারেট খাওয়ানো শিখাইছিল, আমি বলতো এখন কি করবো তুই বল, কচল আমার ব্যবসা করি। আমি কি ব্যবসা করবি? কয়াবা ব্যবসা করবো। হ্যাঁ বা আমি করবি? হ্যাঁ। কত টাকা লাগবে? কত? ও প্রায় 1 লাখ হলে চলবে, পরবর্তীতে দেখা যাক। তারপর ওর কিন্তু খুব গ্রুপ ছিল গাজীপুরে, অনেক জায়গায় ওর গ্রুপ ছিল। ও খালি আসতো প্লাস করে দিত, বাস 50,000। আমরা যদি 1 লাখ টাকার বড়ি আনি এবার, তারপর আমাদের দেখি প্রায় ভালোই লাভ হইতেছে। আমরা তো ফাউ খাইতেছি, আমাদের ভালো চলতেছে বিজনেস।
ওকে,
হ্যাঁ। তারপর আমি বললাম হ্যাঁ তাহলে ভালোই। আমি টাকা দিছি, প্রথমে ইনভেস্ট করছি 1 লাখ টাকা। আমি বলি হ্যাঁ আন। তারপর এটা খুব চলাফেরা করে, ও আমাদের সাথে যে প্রায় সময় আমি এখানে যাইতাম ওখানে যেতাম, আমাদের নসুন্দি যেতাম, নসুন্দি চালাকচর, ওই জায়গায় অনেক জায়গায় বিভিন্ন ধরনের আমাদের লোক হয়ে গেছে সেট, যারা আমাদের এবার বিক্রি করবে। আমরা জাস্ট খালি আনতাম আর ওরা আমাদের কাছ থেকে নিয়ে যেত। তারপরে আমি একদিন আমি নিজেই গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে, এথিকা চিটাগাং থেকে আমার এখানে, ওর নাম ছিল আমার বড় ভাই সালাউদ্দিন। হ্যাঁ, ও এবার ব্যবসা করতো, খুব বড় ব্যবসায় ছিল এবার, কিন্তু ও রাজনীতি করতো ওই জায়গায়, ঠিক আছে। ও আমাদেরকে খুব সম্পর্ক হয়ে যায় ওর সাথে, প্রায় ও বলে কথাবার্তা হয়, ও আমাদেরকে দেয়। তারপরে একদিন আমরা নিয়ে গেছি, ওদিন চেকপোস্ট হয়েছে, খুব চেকপোস্ট। আমরা এবার নিয়ে আসছি কিন্তু প্রায় 1-1.5 লাখের উপরে এবার নিয়ে আসছি বুড়ি। এখন আমরা নিয়ে আসছি যে এরকম যে আমাদের গাড়ির ইয়া থাকে সিট, আমরা সিট কিন্তু ফর্ম কিন্তু এই যে ইয়া করে ফেলি, ফেরে ভিতরে ঢুকাই। হ্যাঁ সিটের। তারপরে আমাদের পিছনে কেউ বসে না, মূলত আমরা হায়াস নিয়ে যাই, আমরা সামনে বসি দুজন, আমরা পিছনে কেউ বসে না। তাহলে এসব করে এটা আমরা এবারগুলো ভেতরে রাখি, তারপরে উপরে কাভার দিয়ে দিই, যে বুঝতে না পারে। তো আমাদের কাছে চেকপোস্ট করতেছে, আমাদের কিছু দেখে নাই, যে আমরা চলে আসছি। এভাবে হইতেছে আমাদের ব্যবসা চলতেছে ভালোই, খুব আমি তো খাইতেছি, আমিও তো খাইতেছি, আমি দিন রাত চব্বিশ ঘন্টা খাইতেছি। খাওয়ার পর এভাবে চলে যায় চলে যাই, ষোলো সতেরো সালে শেষ মাথায় আমি এরকম অবস্থা, আমার প্রায় মাসখানিক এক মাস দেড় মাস আমার থাকতে হয় হসপিটালে, আমার পেটের ব্যথা এখনো আছে।
আপনার জিওবার যে অবস্থা, মানে কথাগুলা স্পষ্ট হয় না, জিওবার ছোট, এটা কি ছোটবেলা থেকে প্রবলেম ছিল?
হ্যাঁ, ছোটবেলা থেকে।
ওকে, বলেন তারপর।
হ্যাঁ, তারপর আমি
হাসপাতালে থাকতে হয়।
হ্যাঁ, হাসপাতালে থাকতে হয়। এভাবে দুদিন পর পরে আমার পেট ব্যথা হয়, অনেক পেট ব্যথা হয়, আমি অস্থির হয়ে যাই পেট ব্যথার জন্য, থাকতে পারি না। এভাবে আমি প্রায় সময়, আমার তো আর ব্যবসা চলতেছে না, আমি হসপিটালে দৌড়াদৌড়ি করি। তারপর আমার দাদু ভাই জানে, অনেক বাসে রাখে আমাকে, বাসে রাখার পরে আমাকে নিয়ে যাই হসপিটালে। প্রায় সময় আমি মনে করেন এখন যে আমাকে রাখে হসপিটালে, তারপরে আমাদের গাজীপুরে এদের মাদক আস্তানা ছিল, যেখানে মাদক এ করলে ওখানে দেওয়া হয় ভালো হওয়ার জন্য।
ওকে, রিহ্যাব সেন্টার।
হ্যাঁ, আমাকে ওখানে দেওয়া হয়, আমি গেলাম। তারপর আমাকে ওই জায়গায় আমাকে ভাই আছিল, আমাদের কাজ করতো, ও এসব ছিল। তারপর আমাকে ও খুব দেখাশোনা করে, প্রায় আমি তো থাকতে পারতেছি না, আমি অস্থির হয়ে যাচ্ছি, আমাকে খেতেই হবে, এটা খেতেই হবে। আমি ওই জায়গায় ভাঙচুর করি, অনেক কিছু ভাঙচুর করি। তারপর আমার পিঠে অনেক কাঁচা কাঁচা জায়গা আছে, আমি চাইছিলাম পলা যাওয়ার জন্য, তারপর চাইতে পারি নাই। এদের কাঁচার কেসি গেছিল তো, কাঁচা দিয়েছিল। তারপর আমার এদের জামা ছিঁড়ে একদম পিছনে অনেকগুলো এভাবে ব্যথা পাই। তারপর আমাকে আবার নিয়ে আসে, নিয়ে আসার পর দেখা করে আমাকে বলতেছে তোকে রাখা যাবে না, দাদু বলতেছে হ্যাঁ রাখতে হবে যেভাবে হোক। তারপর ভাইয়া আমাকে প্রতিদিন একটা করে এবার দিত, একটা করে
এবার।
হ্যাঁ, এবার আমি খেতাম, আমি এবার খেয়ে আমাকে প্রতিদিন প্রায় সময় এবার খাওয়ার পরে ঘুমে ইঞ্জেকশন দেওয়া হতো ঘুম পড়ানোর জন্য। আমি প্রায় সময় ঘুমিয়ে থাকতাম, ঘুমিয়ে থাকার পর মনে করেন আমি ঘুম থেকে উঠে আমি সবাই কিছু দেখতে পারতাম না, খালি জাপটা দেখতাম, জাপটা।
আচ্ছা,
হ্যাঁ, জাপটা দেখতাম আমি, খালি উপরে চেয়ে থাকতাম, আর আমার সাইড যদি কি আছিল আমি তা বলতে পারতাম না। আমি এরকম অবস্থা, আমার ঘুম থেকে উঠে আমার মনে হয় আমি কোথায় আছি, আমার অস্থির বোধ লাগতো, এরকম খারাপ অবস্থা। এর মাঝে হইতেছে গিয়া আমাকে ভাইয়া বলতেছে তুই হাফেজ মানুষ, সবাই বলেছে তুই কোরআনে হাফেজ হইছস, এখন যদি এইসব করস মানুষের লোকে তো খারাপ বলতেছে, আরো তো খারাপ বলবে। তো এর মাঝে কিন্তু আমার অনেক ফ্রেন্ডস হয়ে যায় খারাপ, ওই যে আমি বালুকাই ইয়া করি, রাজনীতি বলতে সন্ত্রাসগিরি করি, এসব করতে গিয়ে আমার অনেক ফ্রেন্ডস হয়ে যায় খারাপ। যেখানে যাই মনে করেন গাজীপুর আসি, টঙ্গিতে আসি, ময়মনসিংহে যাই, সব জায়গায় আমার ফ্রেন্ডস হয়ে যায় যে খারাপ। ওরা আমাকে বলে তুই আসস না, ওদের আমাকে ছাড়তে চায় না, কি জন্য? ওরা শুধু জাস্ট আমার সাথে ফ্রেন্ডস করছে আমার টাকার জন্য, এর বেশি কিছু না।
ওকে,
তারপর আমি বললাম আমার এই অবস্থা, আমি মোটামুটি স্বাভাবিক হই, তিন মাস যাওয়ার পর স্বাভাবিক হই। তারপর আমার বলতেছে আমি কই আমি এখানে থাকতে পারবো না, আমার থাকলে আমি মরে যাবো। তো বলতে আমার ভাইয়া আমাকে বাসায় নিয়ে যাই, বলো ভাইয়া সত্য ভাই বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পর আমাকে বলে তুই এসব করিস না, দেখ জীবনটা এক মেয়ের জন্য এসব করতেছস, মেয়েকে তুই খুন করলি, ছেলেকেও খুন করলি, এখন তো সমস্যাটা কি? আমি কই আমার লাইফে প্রেম নাই, আমি কারো লাইফে প্রেম করতে দিব না। আমার কথা হচ্ছে আমি কারো সুখ দেখতে চাই না, আমি কারো সুখ দেখতে পারবো না, এটা আমার কথা। তারপর ভাইয়া বলতেছে এসব ঠিক না, দেখ যা হয়েছে হয়েছে, এখন নিজে ভালোভাবে চল, এটাই। তারপর হ্যাঁ, আমি ভালোভাবে চলবো কিভাবে, চলার মতো আমার রাস্তা নেই, আমি যেদিকে যাই এদিকে আমার খারাপ, যেদিকে যাই আমার এদিকেই বন্ধুরা বলে এটা চল এটা করি এটা করি। আমি মনে করেন বের হওয়ার এর মাঝখানে আমার এক মামা ছিল, তো মামা আমার ফোন দিয়া আপন মামা না, এই যে আমরা ডাকি যে মামা কেমন আছো এরকম। তো ওর বাসা ছিল এতে গাজীপুরে ছিল, ও আমাদের বাসায় থাকতো বাড়াটিয়া, বগল কলেজে পড়াশোনা করে। তো ও আমার ফোনে এক মেয়েকে ফোন দেয়, ওর ফোনে টাকা ছিল না, ও মেয়েকে ফোন দেয়। তারপর ও মামা বেশ একটা বড় লোক ছিল না, খুবই গরিব ছিল, তেমন না স্বাভাবিকভাবে। তা আমি আমাকে ফোন দেওয়ার পর আমি মেয়েকে একদিন ফোন দেই, জানি না কিভাবে ফোন দিই, মেহেদা আমার কথা হয়।
শুনছেন সিক্রেটস, আজকের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের যিনি গেস্ট রয়েছেন আবির, তাকে দেখার জন্য, তার সঙ্গে সরাসরি কথা বলার জন্য, যোগাযোগ করবার জন্য চলে আসুন এই পেজটিতে www.facebook.com/kibria.rj kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দিয়ে কানেক্ট হয়ে যাবেন আমার পেজটির সাথে এবং ওখান থেকে আপনারা যাবতীয় আপডেট পাবেন। ওকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। সিক্রেটস অনুষ্ঠানটি শুরু হয় প্রতি রবিবার রাত 11টায়। আমি আরজে কিবরিয়া সেখানে থাকি এবং আমার পার্সোনাল পেজে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj kibria.rj কিবরিয়া বানানটা হচ্ছে kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিতে ভুল করবেন না, ওখানে ইনবক্স করলে প্রাসঙ্গিক হলে আমি দেখি। ওকে, কথা না বাড়ি আবারও ফিরছি গেস্টের কাছে যেখানটা আমরা ছিলাম। আবির,
কথা হওয়ার পরে আস্তে আস্তে মেয়ের সাথে আমার কথা হয়, কথা হতে থাকে, প্রায় সময় কথা হয়, জিজ্ঞাসা করে পরে যে ওসিরাস নাম ছিল মুস্তাকিম, ও মেয়েকে ভালো লাগে না, বলতো কেন ভালো লাগে না, মেয়েকে ছেড়ে দেয়। ওদের সাথে কিন্তু জাস্ট ফ্যান্সি বইছিল মুস্তাকিম আর মেয়েটা, ফ্যান্সি বইছিল। তারপর ও আমার সাথে কথা বলতো, ফাঁসে কথা বলতো। আমি রাত্রেবেলা যাইতাম 10টা পরে বাসায় বাহিরে, জাস্ট খালি ফেক্সি করতাম আর বাসায় চলে আসতাম। ও সময় এমনি সাথে আমি কথা বলতাম, জিজ্ঞাসা করতো তুমি কি করো না করো, আমি বলতাম আমি এসব আসছিলাম, এসব করি, এখনো করি, বাস। মেয়েটা সব জানতো। মেয়েটা জানার পরও আমি একদিন বলতেছি তুমি কার সাথে প্রেম করবা, মেয়েটা গো প্রেম করবো আমি একটু ভেবে নেই। ও আমি ঠিক আছে ভাবো। মেয়েকে একদিন পর আমাকে সে ফোন দিছি, কো ঠিক আছে তুমি এসব করবো না, তো আমি কই যদি তুমি আমার সাথে থাকো তাই করবো না, আর যদি তুমি প্রথম মেয়ে সাথে আমার সাথে জবাস দাও তাহলে আমি এর চেয়ে বেশি হবো। নেই ঠিক আছে আমি তোমাকে জবাস দেবো না। তারপর মেয়ের সাথে আমি কথা বলছি, কথা বলার পর অনেক কথা বললাম, প্রায় সময় রাত্রে ফোন ধরি 10-11টার দিকে, কথা বলি, সারা রাত কথা বলি, পরে সকালে ঘুমাই। এইসব করতে করতে দেখে এখন মামারা দেখে, ভাইয়ারা দেখে আমি অন্যরকম হয়ে গেছি। এখন জাস্ট খাই সিগারেট, খাই সিগারেট খাওয়াই। মেয়ে বলতে তুমি সিগারেট খাও, আমি আবার জানি না কিভাবে মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছি, আমাকে কিভাবে দুর্বল করছে নিজে বলতে পারবো না। আমি ওর প্রতি খুব দুর্বল হয়ে গেছি, যে ও যা বলে আমি তাই করি। এখন বল তুমি সিগারেট কেন, আমার খুব কষ্ট হয়, কো যদি তুমি আমাকে পেতে চাও তাহলে তো কষ্ট করতেই হবে, আর যদি না পেতে চাও তাহলে তুমি চলে যাও। আমি কই না, আমি হ্যাঁ সব ছেড়ে দেবো, আমাকে সময় দাও। বলে ঠিক আছে। বলে এভাবে এখন তো আমি রাত্রে যদি ওর সাথে কথা বলি আমার তো খাওয়ার সুযোগ নেই, দিনে ঘুমাই। তুমি আমার সাথে প্রতিদিন রাত্রে কথা বলবা, প্রতিদিন রাত্রে কথা বলবা। আমি কই ঠিক আছে। তারপর প্রতিদিন রাত্রে কথা বলতাম, রাত্রে কথা বলার পর আমি তখন খেতে পারতেছি না, এখন ওর সাথে কথা বলি, কথায় ব্যস্ত থাকি। আমি এখন ওর সাথে আমি খাবো কিভাবে, আমার একটাই ওর সাথে কথা বলবো, ও যদি আমাকে ছেড়ে চলে যায় আমি থাকবো কিভাবে, আমার এটা চিন্তা ছিল। তারপর আমি ওর সাথে কথা বলতে বলতে এরকম পর্যায়ে যাই, তারপর ও বলে ওর আঙ্গাস দেখা করতে, আঙ্গাস সাথে ওর আঙ্গাস থাকে আমাদের বাড়ি। আমি কই না, আমি দেখা করতে পারবো না। কই কেন, আমি কিভাবে দেখা করব, আমার তো সমস্যা, যদি তোমার আঙ্কেল আমি দেখা করি তাহলে তোমার আঙ্কেল বাসায় বলে দেবে, আর বাসায় যদি বলে দেয় তাহলে তোমার আব্বু আম্মু এই সম্পর্ক কিছু কিছুতেই মানবে না। আমি মেয়েকে বলি, দেখো আমি এইসব ছিলাম, যদি তোমার আব্বু আমার এলাকায় আসে জিজ্ঞাসা করে লোকেদেরকে, এই উমুক ছেলেটা উমুক বাড়ির ছেলেটা কেমন ছিল কেমন, তারা বলবেই সে এরকম ছিল এরকম আছে, সবাই তো মানুষের দুষ্টাই বলে। আমি এসব বলতেছি ওর সাথে প্রতিদিন এসব কথাই বলি, আমার অপরাধ তো আমি স্বীকার করি। দেখো আমি আমি জানি না আমার বিবেকটা কিরকম বাধা দিতেছে, আমি এসব করলাম, আমি মেয়েকে খুন করলাম, এখন আমার আমি একে খুনই হয়ে গেলাম না, আমি এসব করলাম কেন? আমি খুব খারাপ লাগে আমার এইসব, আমার শুনে আমার রাত্রে যদি আমি একে একে শুই আমার খুব কাদা আসে। আমি কই যাই হয়েছি মেয়ে আমার সাথে ভুল করছে, ও তো একটা মানুষ ছিল, আমি সব করলাম কেন, কে মারলাম কেন?
ওকে, পুরো গল্পটাই ওর মতো করে বলেছে, আমি চুপ করেছিলাম। আমি আমি শুধু হলে জিনিসটা বের করার চেষ্টা করছিলাম যে আসলে এটা থামবো কোথায় গিয়ে, বা এটা আসলে থামার মতো গল্প কিনা, বা এটা ওর জীবনে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি ছোট ছোট কিছু প্রশ্ন করি। মামলা কটা আছে আপনার নামে?
চারটা।
চারটা মামলা আছে, কোনটা কোনটা, কি কি মামলা?
দুইটা মার্ডার কেস,
দুইটা মার্ডার কেস,
একটা এবা,
একটা ইয়াবা, ইয়াবা কেসের খেয়েছেন, মাদকের মামলা এবং বাসা হচ্ছে এটা। এই চারটা মামলা ঘাড়ে করে আপনি চলেন কিভাবে? মানে আপনার তো হাজিরা দিতে হয়।
হ্যাঁ, হাজিরা আমি দিই না বলতে, আমি প্রায় প্রতি মাসে উকিলকে বলে আমি টাকা দিয়ে দিই, আমি আসতে পারবো না, উকিলে হাজিরা তুলে দেয়।
এটা কি সম্ভব নাকি?
হ্যাঁ সম্ভব, আমার আমি অবস্থা দেখাই আমার এই সম্ভব এটা, এটা আমি টাকা দিয়ে দেই। এখন তো মেজিস্ট্রেট, এখন তো মনে করেন টাকার উপরে সবকিছু।
কিন্তু আপনার টাকা দিলে তো আপনার হাতে কাগজ আসতে হবে, সে কাগজ আসে?
কাগজ আমাকে দিয়ে দেয় বাসায়।
এটা আদৌ আপনার হাজিরা হচ্ছে কিনা আপনি একটু খোঁজ নিয়ে দেখেছেন?
হ্যাঁ,
এমন তো হতে পারে যে উকিল আপনার সঙ্গে এটা দুই নম্বরই করতেছে।
না, আমি দুই মাস পরে পরে যাই, দুই মাস পরে পরে যাই। আমি উকিল আমার বাসা
থেকে, যারা মামলা করেছে তারা কি যায় কোর্টে? তারা কি এই বিষয়টা চায় যে এটার সমাধান হোক, নাকি তারা যায় না?
তারা বলতে এখন আর এসব হয় না, ও তো বাদ দিছি, যা তো হয়ে গেছে প্রায় দুই তিন বছর হয়ে গেছে। ওনারা চাইছিল আমার কাছে আমাকে ফাঁসি দেওয়ার জন্য, অনেক চেষ্টা করছিল, অনেক কেস দিছিল, কিন্তু পারে নাই, উপরে লোক ছিল তো।
মানে আপনাকে কেউ না কেউ সাপোর্ট দিয়েছে, পাওয়ারফুল লোকের সাপোর্ট নিয়েছে ও। আজকে প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, ও অকপটে স্বীকার করেছে ওর জীবনের ফল্টগুলো কি কি, ও কি কি করেছে, কিভাবে ও কি করে না করে, সবকিছু স্বীকার করেছে এখানে। উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে দোষী করতে চাই না এখানে। কেন করতে চাই না? কারণ আমার অনুষ্ঠানের প্যাটার্ন অনুযায়ী আমি কারোর দিকে আঙ্গুল তুলব না, এটাই আমার অনুষ্ঠানের প্যাটার্ন। আমার এই অনুষ্ঠানের কাউকে হেয় করা নয়, বড় করা নয়, ছোট করা নয়, দোষী বানানো নয়, কারণ যিনি নিজে এসে এখানে কনফেস করছেন তাকে দোষী বানানোর কিছু থাকে না, কারণ সে নিজে থেকে দোষী। আমরা মূল যে জিনিসটা দেখানোর চেষ্টা করি সেটা হলো যে এই যে এত কিছু করে ও যে পার পেল, ও কি আসলেই পার পেল? ওর জীবনটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? ও যে খুন করল বা খুন কেন করতে বাধ্য হল? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাবা মা যে ওকে রেখে কুয়েতে গেল, আপনার বাবা মার কি ওখানে গিয়ে বাচ্চা কাচ্চা হয়েছে?
না,
তারা দুজন এখনো কুয়েতে থাকে।
হ্যাঁ, আসছিল মাসে আসছিল, আবার চলে গেছে।
আপনি একটাই মাত্র সন্তান?
হ্যাঁ, একটি সন্তান।
এই কুয়েতে থেকে পয়সা কামিয়ে তাদের কি হবে?
আমি জানি না, আব্বু কি করতে চায় উনি আমি বুঝতে পারি না।
আমিও জানি না, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই, কারণ আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে আপনি যতটুকু পরিশ্রম করেন সেটা মুষ্টিমেয় কিছু মানুষকে হ্যাপি করার জন্য, এবং সেই হ্যাপি করার মানুষগুলোই হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার। আপনার পরিশ্রম, আপনার বড় হওয়া, আপনার সম্মান, আপনার আভিজাত্য, কিংবা আপনি যত বড়ই, যত গুণী ব্যক্তিত্বই হন না কেন, আপনার সেই পরিবারের মানুষ যারা আপনাকে আপ্রাণ পরিশ্রম করে আজকে এই জায়গাটায় নিয়ে এসছে, তারা যদি হ্যাপি না হয় তাহলে পুরো দুনিয়া হ্যাপি হয়ে গেলেও আপনি পারফেক্টলি দায়িত্ব পালন করতে পারেননি আপনার লাইফ লং। আমি এটাই মনে করি, এটা আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন। তো সেই জায়গা থেকে আমি ওনার বাবা মাকে আমি প্রথমত দোষ দিব, এই কারণে যদি এই গল্পে দোষী সাব্যস্ত করার বিষয়টি চলেই আসে, আমি দোষী বলবো না, আমি বলবো যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে কারা। এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে ওনার বাবা মা ফার্স্ট, কারণ যে বয়সে ওকে ছেড়ে রেখে গেছে, বাবা মার গাইডেন্স অন্য কারো কাছ থেকেই সে পেতে পারে না, এবং সেটা ছিল একটা চরম মাত্রার ভুল সিদ্ধান্ত। এবং এই ভুল সিদ্ধান্তটা কিছুটা হলেও কভার করা যেত যদি বাবা মা বাংলাদেশে এসে ওকে কিছুটা হলেও গাইড করত। কিন্তু আমার মনে হয় যে যখন একের পর এক মামলা খেয়ে গেছে, তখন আমি জানি না ওর বাবা মার সিদ্ধান্তটা কি, হয়তো ওর কাছ থেকে শুনলেই ভালো শোনা যেত, ওনাদের কাছে যদি মুখোমুখি আমরা করতে পারতাম। সো ইন দ্যাট সিচুয়েশনে ওনারা একটা চরম পর্যায়ের ভুল করেছেন আমি বলবো, প্রথম পর্যায়ে। দ্বিতীয়ত হচ্ছে যা যা চেয়েছে তাই দিয়েছে, সন্তান যা চায় সঙ্গে সঙ্গে তাকে দাদি দেয়নি, অন্তত কাঁচা অর্থ হাতে তুলে দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করা উচিত যে আসলে ও কোথায় ব্যয় করছে, এটার মনিটরিংটা দেখা উচিত। ঠিক আছে, আপনি দিয়েছেন ভালো কথা, পঞ্চাশ হাজার টাকা আপনার জায়গাতে কোনো টাকাই না, পঞ্চাশ হাজার টাকা আপনি তার বার্থডে সেলিব্রেশনের জন্য দিয়েছেন, বাট আপনি ইনশিওর করবেন কিভাবে যে টাকাটা সে ওখানে ব্যয় করেছে কিনা? সো আপনি যদি নিশ্চিত না হতে পারেন তাহলে এমন অর্থ তার হাতে তুলে দেওয়া ঠিক হয়নি। এই যে ব্যাকগ্রাউন্ডটা তার তৈরি করে দেয়া, এবং তারপরে ও তো সুবোধই ছিল কিন্তু ওর ফ্রেন্ড সার্কেল ভালো ছিল না, যে কারণে ওর এমন একটা মেয়ের পাল্লায় পড়তে হয়েছে যে তার চেয়ে বয়সও ছিল, যে তাকে চিট করেছে, এবং এই চিট করা এমন একটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে ধরা খেয়েছে যে এক্সট্রিম পর্যায়ে ও নিতে পারেনি। ওর সহজ সরল, ও কিন্তু তখন কিশোর বয়স, ওর সহজ সরল মনে একটা মারাত্মক রকমের আঘাত ফেলেছে এবং এরপরেও প্রচণ্ড মাত্রায় বিধ্বংসী হয়ে গেছে। বিধ্বংসী হওয়ার পেছনেও ওর সার্কেলটা অনেকখানি দায়ী, কারণ তারা কোনো না কোনোভাবে ওকে সাহস দিয়েছে, সাহস জুগিয়েছে। এবং আপনি চিন্তা করে দেখুন, এই যে হায়াস গাড়িটার কথা বললেন, এই গাড়িটা কার? হায়াস গাড়িটা ফ্রেন্ডের, আপনি যে গাড়িটা নিয়ে ঘুরতেন সেটা ফ্রেন্ডের ছিল, তার মানে ওর সার্কেলটাও একটু একটু মোটামুটি রিচ। তাহলে একটু চিন্তা করে দেখুন যে ওর যে সাপোর্ট বা যে এনভায়রনমেন্টটা সেটা ওকে কতখানি বাধ্য করেছে। এবং একটা মামলা খেয়েও তো ওর একটা সতর্ক হয়ে যাওয়ার কথা। প্রথম মামলাটা খেলেন কত বছর বয়সে?
এটা ১৬ বছর বয়সে।
সুতরাং কিশোর অপরাধ ধরে নিয়েছে,
কিশোর অপরাধ।
তো কিশোর অপরাধ হলে তো ফাঁসি হওয়ার কথা না, আমি জানি না রুলস অ্যান্ড রেগুলেশন,
ওনারা চাইছিল কিন্তু এখন তো হবে না, ওনারা চাইছিল আমাকে দেওয়ার জন্য,
কিন্তু শেষ পর্যন্ত কুলায় উঠতে পারে
না।
আর পরের মামলাটা?
পরের মামলাটা আবার হ্যাঁ চাইছিল সবকিছু, কিন্তু ওনারা যে টাকা টাকা দিয়ে কইতে পারতেছে না, যে মামলা লড়তে গেলে লয়ারে টাকা দিতে হয়,
আব্বু
বলতেছে যেভাবে হোক ওকে রিসিভ কর,
সেভ কর,
হ্যাঁ সেভ কর, যেভাবে হোক যত টাকা লাগে আমি দেব।
টাকা পাঠিয়েছে?
হ্যাঁ টাকা পাঠিয়েছে।
আবার টাকা পাঠিয়েছে এই চারটা মামলার ক্ষেত্রে এখন পর্যন্ত কত টাকা পাঠিয়েছে?
চারটা মামলার ক্ষেত্রে প্রায় এখন তো আব্বু পাঠায় না, যে আমাদের বাসা ভাড়া আছে ওইটা দিয়ে দাদু ম্যানেজ করতো, দাদু এক কাজ করতো।
আচ্ছা, তো বাসা ভাড়া কত টাকা বাসা ভাড়া পান?
বাসা ভাড়া পাই আমরা জয়নাবাজার শিরপুর পাই ৭০,০০০ টাকা, আর চৌরাস্তা পাই ১,৫,০০০টাকা, আর পুলিশ লাইন আছে এখানে পাই ৩০,০০০টাকা।
সব মিলে প্রায় আপনার হচ্ছে হলো ২,৫,০০০০টাকা বাসা ভাড়া
পাই। আর উপরে পাই আর হোটেল ছিল, হোটেল আছে, রেস্তোরাঁ আছে, দোকান আছে, এসব মিলে
কত ইনকাম হয় আপনার আপনার এই ফ্যামিলির? কত মানে আপনার নেট ইনকাম কত আপনার বাপমার ইনভেস্টে?
আব্বুর ইনকাম হচ্ছে গিয়ে মাসে ১০,০০০০টাকা
এই বাংলাদেশে।
হ্যাঁ বাংলাদেশে।
আর কুয়েতে বসে?
কুয়েতে বসে এটা আমি সঠিক জানি না, আমাকে বলে না, কয় আমার মাসে ৫,০০০,০০০,৫,০০০০০ টাকা হয় এরকম বলে।
আমি স্পিচলেস। আপনার বাবাই টাকা দিয়ে কি করবে আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে সে? আপনি তাকে কখনো প্রশ্ন করেছেন?
আমি বলছি তুই টাকা দিয়ে কি করবি, কতদের সুখে লেগে যাও, আমি তো আমার তো এই সুখ ছিল না, দরকার নেই।
না সরি, এইভাবে প্রশ্ন করবেন না বাবা মাকে, এটা উচিত না, এটা সম্মানের না। কিন্তু যদি আপনি যা বলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটাই আমার মানে আমি এভাবেই বলবো যে এই টাকাটা আসলে কোন কাজে লাগবে। সন্তানকে মানুষ করার জন্যই তো আসলে সবকিছু কষ্ট, তো সে সন্তানই যদি মানুষ না হয়। আপনি কোরআনের হাফেজ, আপনি যেটা বলছেন পরবর্তীতে প্র্যাকটিস করেন, আপনি ধরে রেখেছেন এটা?
এবারে সত্যি কথা বলতে পারি, রোজাতে রোজাও রাখছি সবকি, কোরআনও পড়ছি, এই ফার্স্ট এতদিন ২০১৪ সালে পড়তে এই ফার্স্ট কোরআন শরীফ আমি
পড়লাম। এছাড়া আপনি কখনো হাফেজ
পড়েন? কখনো কোরআন শরীফ ধরেই নাই, নামাজও পড়ি নাই, এখন নামাজের মধ্যে নামাজ পড়ি, ছেড়ে দেই, পড়ি প্রায় সময় ছেড়ে দেই মাঝে মধ্যে।
কোরআনের হাফেজ ছাড়া আপনার কি আর কোন একাডেমিক কোয়ালিফিকেশন আছে, লাইক আপনি পড়াশোনা করেছেন?
হ্যাঁ আমি জিএসসি পরীক্ষা দিয়েছি,
জিএসসি পরীক্ষা দিয়েছি,
পরীক্ষা দিয়েছি, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে আছি,
এবার ইন্টার সেকেন্ড ইয়ারে
আছি। বাট যে সব আমার সার্টিফিকেট এসব কিন্তু আমার পড়া দেখা হয়নি,
শুধু এমনি এমনি এসছে,
শুধু এমনি এমনি আসছে। পরীক্ষা দিয়েছি, জিএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের ফ্রেন্ডস ছিল।
আপনার জীবনটা এরকম হলো কেন আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি? আপনি তো এখন মোটামুটি কিছুটা হলেও বুঝেন, আপনি ২০ বছর বয়স, প্রাপ্তবয়স্ক হয়েছেন কিছুটা হলেও, আপনার জীবনটা এরকম হলো কেন?
আমার জীবনটা এরকম হয়েছে কেন, এটা ধরতে গেলে একমাত্র আমার বাপ মা দায়ী সর্বপ্রথম, আর দ্বিতীয়ত আমার জাহিদ, আমার ফ্রেন্ডস দায়ী।
এক্স্যাক্টলি, ওকে পরিবেশ দেওয়া যায়নি, এই জন্যই কথা আছে শিশুকে আপনি যে পরিবেশে বড় করবেন শিশু সেই পরিবেশে সেরকমই ভাবেই বড় হয়ে উঠবে। শিশুকে আপনি একটা সুন্দর পরিবেশে রাখবেন, সে একটা সুন্দর মানুষ হবে। শিশুর জন্য পরিবার পরিবেশ খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা কথা ঠিক যে আজকে এখানে আবির যে কনফেসটা করল, একজন আবিরকে দিয়ে আমরা যেন সতর্ক হই, পয়সা আমরা যতই রোজগার করি না কেন পরিবারের জায়গাটা থেকে, সন্তান যদি মানুষ না হয় তাহলে এই পয়সা বালির বাঁধের মতো একটা সময় শেষ হয়ে যাবে। এবং আবিরের জন্য শুভকামনা থাকবে। যারা আজকে এখানে আমাদের অনুষ্ঠানটা শুনলেন তাদেরকে আমরা বলবো যে জিঘাংসা খুব খারাপ একটা জিনিস। ওর মধ্যে যেটা হয়েছে সাইকিয়াট্রিকই যদি আপনারা যান, মনোবৈজ্ঞানিক জায়গাটা থেকে যদি বিষয়টাকে ব্যাখ্যা করেন, তাহলে এটা এই ধরনের সিন্ড্রোম কিন্তু খুব স্বাভাবিক যে একটা মানুষ নিজের জীবনে কোন একটা জায়গা থেকে মারাত্মক রকমভাবে প্রত্যাখ্যিত হওয়ার পর তার ভিতরে ভয়ানক রকমের একটা প্রশ্ন জেগে ওঠে এবং সে মনে করে যে প্রতিশোধ নেবার জন্য তাকে অন্য মানুষের উপরে এই এর চেয়েও অবর্ণনীয় আচরণ করতে হবে। এবং এগুলো নিয়ে হলিউডে অনেক বড় বড় ছবি হয়েছে, আপনারা যদি দেখেন তাহলে আপনারা খোঁজখবরও পাবেন। হ্যাঁ, এবং এগুলো সাইকিয়াট্রিক সিন্ড্রোম। এবং এই ছেলেটি, আমি সবসময় এই কথাটা বলি, সবসময় বলি, একজন মানুষ যিনি অপরাধ করেন, যিনি ভুল করেন এবং যিনি অন্যায় করেন, তিনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে অন্যায় করেন না, তার পেছনে শক্তিশালী একটা কারণ থাকে। সেই কারণটা যদি আমরা জানি, সেই কারণটা যদি আমরা সমূলে উৎপাটন করতে পারি, তাহলে প্রতিটি মানুষের দ্বারাই ভালো কিছু হওয়া সম্ভব, কারণ প্রতিটি মানুষই সম্ভাবনা হয়। অনেক বেশি ভালো থাকুন, আমরা আজকের মতো শেষ করছি। আমরা প্রত্যাশা করি আজকের এক আবিরকে শুনে যদি কোনো ফ্যামিলি আবিরের মতো সন্তানকে বড় করার চেষ্টা করছেন তারা থেমে যাবেন, এবং একই সাথে যদি কোনো আবির থেকে থাকেন আজকের এই অনুষ্ঠান শুনে এই আবির হওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.